This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আপনাদের সবাইকে ভূতের দিনের অনেক 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 শুভেচ্ছা। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে এই চমৎকার দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজকে এই 12টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে হ্যালোইন উৎসব, যখন সারা পৃথিবীতে তখন ভূতাতন পালন করছে ভূতের দিন। আর এই বছরের স্পেশাল এই দিনটিতে সবকিছুই হবে একটু অন্যরকম এবং অনেকভাবে ভয় বেশি। আমরা আমাদের যে সমস্ত হরর ক্লাব আছে তাদের মধ্যে অনেকে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে জানাচ্ছেন যে অনেকে বিভিন্ন জায়গা থেকে আজকে এই প্রোগ্রামটা শুনছেন। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ ফিঙ্গে টাইপ করুন FORTY স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। আমরা কোথায় আছি? আমরা এখন আছি সিক্স সিজন হোটেলে, এবং সিক্স সিজন হোটেল থেকে লাইভ আমরা আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আছে আমাদের গেস্টদের, তারা সেগুলো শেয়ার করবেন। এখানে যা ঘটবে আপনারা যে সমস্ত এসএমএস করবেন সেগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে। সো আমার মনে হয় যে আজকের এই রাতটা অনেক বেশি স্পেশাল হবে আমাদের সবার জন্য। আমাদের সবারই আবার কালকে সকালবেলায় অফিস আছে, আমাদের সবারই আর কালকে সকালবেলায় ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, বাট তারপরেও আমরা কেন এখানে আছি? বিকজ স্পেশাল ডে, এবং এখন ডিনার নাইট, এবং আমাদের সবাইকে আপনাদের সবাইকে এই সুন্দর দিনটির শুভেচ্ছা জানাচ্ছি। এবং অনেক এসএমএস আসতে শুরু করেছে। আমাদের ফেসবুক পেজগুলো অবশ্যই ভিজিট করবেন, আমাদের ফেসবুক পেজে আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, কিছু করে আপনারা সেখানে দেখতে পাবেন যে আজকে আমাদের যে ভূতের দিন সেই ভূতের দিনের পোস্ট রয়েছে সেখানে। এবং আমাদের দুটো অ্যাড্রেস, একটা হচ্ছে www.facebook.com/vfm.com/bhutfm.russell। আমরা চলে যাব আমাদের ঘটনায়। আমি তার আগে জানতে চাই, আমাদের এইখানে আমরা শুরুতেই জানতে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে যে আজকের এই স্পেশাল দিনটিকে কী কী করা যেতে পারে, অর্থাৎ আমরা কীভাবে আজকের এই দিনটি সেলিব্রেট করতে পারি। তো আপনারা বিভিন্ন ধরনের আমাদের আপনাদের পছন্দের আপনাদের কীভাবে সেলিব্রেট করতে পারে আপনাদের বিভিন্ন আইডিয়াস আপনারা পাঠিয়েছিলেন। সেখান থেকে আপনারা বেশ মানে অনেকেই বলতে গেলে সবাই কয়েকজন গেস্টের নাম বলেছেন, এবং তারাই কিন্তু আজকে এখানে আছেন, এবং তারা কিছু করে মধ্যে আপনাদের ঘটনা শোনাবেন। এখানে আছেন আপনারা যেভাবে বলেছেন ঠিক সেভাবে ডক্টর আলিফ, এখানে আছেন আহমেদ বাবু, এখানে আছেন আফনান সাহেব এবং হাফেজ মাইনুদ্দিন। সো বুঝতেই পাচ্ছেন যে আজকের রাতটা কেন স্পেশাল, এটা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন অলরেডি। আমরা এখন যেটা করব, সরাসরি আমরা ঘটনায় চলে যাব। প্রথমেই আমরা শুরু করতে চাই আফনান ভাইকে দিয়ে, এবং যে ঘটনাটা উনি শেয়ার করবেন সেটা অনেক স্পেশাল একটা স্টোরি। এই জন্য বলবো এই ঘটনাটি আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা ঠিক যতটা ভয় ঠিক ততটাই রোম্যান্টিক ব্যাপার আছে এর মধ্যে, এবং দুটো মানুষের সম্পর্কের ঘটনা। এই দুটো মানুষ, একজন এই পৃথিবীর আর একজন হয়তো অন্য কোনো পৃথিবীর, এবং এই দুটো মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে একটি আয়না। আমরা সেই ঘটনা শুনবো, চলুন শুনে আসি আমরা ঘটনাটি।
আসসালামু আলাইকুম লিসেনার, সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে হ্যালোইন নাইটের শুভেচ্ছা। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকেও আজকে নিয়ে আসার জন্য। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটি ব্যতিক্রমধর্মী ঘটনা, কারণ আসলে আমরা এতদিন জেনে এসেছি যে সাধারণত জিন বা ভূত যেটাই বলি না কেন এটাই মানুষের ক্ষতি করে। কখনো মানুষও কখনো মানে জিনদেরও ক্ষতি করে, এবং মানুষও কখনো ভিলেনের চরিত্র অভিনয় করতে পারে। আজকে আমরা সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটি 1940 থেকে 50 সাল ঠিক এই সময়ের মধ্যে ঘটে যাওয়া। তো এই ঘটনাটি ঘটে বর্তমান ভারতের নদিয়া অঞ্চলে। আমি যার কাছ থেকে শুনেছি, ওনার বাড়ি কুষ্টিয়াতে, উনি এক সময় নদিয়া অঞ্চলে থাকতেন, তো ওনার কাছ থেকে ঘটনাটি শোনা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো উনি মানে যার শিষ্য ছিলেন যেই হুজুরের আর কি, তো উনি স্টুডেন্ট লাইফে ওই নদিয়ারই একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। তো মাদ্রাসার যিনি হুজুর ছিলেন মানে ওস্তাদ ছিলেন, উনি আবার ওই ছাত্রকে মানে খুবই ভালোবাসতেন আর কি, খুবই ভালোবাসতেন। তো যখন পড়াশোনা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে ওনার যিনি ওস্তাদ তখন বলেন যে আমার একটা মেয়ে আছে, তুমি যদি কিছু মনে না করো তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো। তখন উনি অত্যন্ত মানে ভদ্রতার দেখিয়ে বললেন যে ঠিক আছে আমি আমার পরিবার থেকে অনুমতি নিয়ে নিই। তখন উনি ওনার পরিবার থেকে অনুমতি নিলেন, তার পরিবারও ধার্মিক পরিবার ছিলেন, তখন চিন্তা করলেন যেহেতু তারই ওস্তাদ তার মেয়ের সঙ্গে বিয়ের কথা বলছে তাহলে আমরা এটা রাজি হয়ে যাই, তাকে বিয়ের বিবাহের অনুমতি দিলেন এবং তাদের যথারীতি বিবাহ হয়েও গেল। কিন্তু বিয়ের পর ওনার যিনি শ্বশুর মানে তার যেই ব্যক্তি তার ওস্তাদ আর কি, তখন বললেন যে আমি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাব, এই মাদ্রাসার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, আমার সাথে তোমার আর হয়তো বা দেখা হবে না, কিন্তু আমার মেয়েকে কখনো কষ্ট দিও না।
আচ্ছা,
তখন ওনার কথার অর্থ উনি বুঝতে পারেন নাই, তখন উনি বলেছিলেন যে আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দিব না। তখন প্রশ্ন করেছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন, তখন উনি বলেছিলেন যে আমি ধর্ম প্রচারের জন্য আমি চলে যাচ্ছি, আমার সাথে তোমাদের আর দেখা হবে না। তখন উনি স্বাভাবিকভাবেই ঘর সংসার শুরু করেন ওই স্ত্রীকে নিয়ে। প্রায় 7-8 মাস পর একদিন ওনার শ্বশুর বাড়িতে আর কি, মানে ওই মেয়ের শ্বশুর বাড়ি যেটা ওই ব্যক্তির আর কি নিজের বাড়ি, 7-8 মাস পর ওনার বাবা, উনিও মানে বেশ আল্লাহওয়ালা টাইপের একজন লোক ছিলেন আর কি, একদিন সকালবেলা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করলেন, বললেন যে এই তোর স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আয়। তখন উনি স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়ে আসলেন এবং এসে দেখলেন যে ওনার বাবার হাতে বড় আকৃতির একটা লাঠি এবং ওনার সামনেই ওনার স্ত্রীকে খুব নির্মমভাবে পিটিয়ে আহত করে, খুব নির্দয়ভাবে পেটান এবং উনি ঠেকানোর চেষ্টা করলো তাকেও খুব নির্মমভাবে পেটান তার বাবা, এবং পেটানোর সময় বলছিলেন যে তুই আমার ছেলের জীবনটা কেন নষ্ট করলি, তুই তো মানুষ নয়, তুই কেন এই কাজটা করলি, আমার ছেলেকে কেন বিয়ে করলি, এইভাবে নির্মমভাবে ওনাকে পিটিয়ে মানে আহত করে। তো ওই মেয়েকেও একটা ঘরে আটকিয়ে রাখে, ছেলেকেও নিজের ছেলেকেও একটা ঘরে আটকিয়ে রাখে। তখন ওই মেয়েকে বলে যে তুই তোর স্বামীর সামনে স্বীকার কর তুই কে। তখন সেই মেয়েটি স্বীকার করে আসলে সে মানুষ নয়, সে জিন সম্প্রদায়ের একজন, আমরা যাকে পরি বলি আর কি, তো সে ওই সম্প্রদায়েরই একজন, কিন্তু সে তার বাবা তার এই ছাত্রকে খুব পছন্দ করে, যার কারণে তার বাবারই ইচ্ছা ছিল সে যেন এই মানুষ ছাত্রটিকে মানে বিয়ে করে এবং তার বাবার ইচ্ছাতেই সে একে বিয়ে করেছে। এবং একজন মানুষ হিসাবে ওই ওনার হাজবেন্ড খুবই ভালো একজন মানুষ ছিলেন, তো যাই হোক, কিন্তু ওনার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। ওই অবস্থাতেই তার শ্বশুর তাকে চলে যেতে ওইখান থেকে বাধ্য করে। যখন উনি বললেন ঠিক আছে আমি চলে যাব, আমি আর কখনোই আসবো না, তা আমার স্বামীর সাথে আমার শেষবার কথা বলার মতো সুযোগ দিন, তখন ওনার শ্বশুর সেটা অনুমতি দেন। তো স্বামীর সাথে কথা বলার সময় তার স্বামীকে একটা আয়না দেয়, আয়নাটি যিনি দেখেছেন আর কি, তো আয়নাটি ছিল একটি পিতলের আয়না এবং ওটার কাঁচ, আমরা যেটা কাঁচ বলি আসলে ওটা কাঁচ ছিল না। উনি বলেছেন যে এটা আসলে কি ধরনের জিনিস তা আমি বলতে পারবো না, তবে ওটা কাঁচ ছিল না এতটুকু, কিন্তু সবকিছু স্বচ্ছ দেখা যায় এতটুকু বলেছে আর কি আমাকে।
মানে ইন্টারেস্টিং পার্টটা শুরু হলো এখন, এখন মূল ঘটনায় ঢুকছি আমরা, মাত্র এই মাত্র এখন ঢুকছি আমরা।
যখন উনি বলেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তুমি যখনই আয়নাটি তুমি তোমার সামনে ধরবে তখন আয়নার মধ্যে আমাকে দেখতে পাবে এবং আমার সাথে কথা বলতে পারবে, তখন উনি কিন্তু খবরদার এই আয়নাটি অন্য কারো হাতে যেন না পড়ে, তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে, তুমি এটা খুব সদ মানে যত্ন করে রেখে দেবে। উনি বলেন ঠিক আছে আমি এটা যত্ন করে রেখে দিব। তো আয়নাটি উনি ওনার কাছে রেখে দেন, মাঝে মাঝে মানে খুব অনেক দূরে গিয়ে বা গভীর রাত্রে উনি ওই আয়নাটি বের করে ওনার স্ত্রীর সাথে কথা বলেন। তো আসলে কি কথা হয় এটা কেউ জানে না, কি কথা বলতেন সেটাও জানা যায়নি, কিন্তু এর এরকম চলে 6-7 মাস এরকম চলে। একটি পর্যায়ে ওই ছেলের যে বাবা সে বুঝে ফেলে যে এরকম একটা ঘটনা ঘটছে, তখন ওনার ছেলের কাছ থেকে আয়নাটি উনি কেড়ে নিয়ে যান, কেড়ে নিয়ে উনি ওনার কাছে রেখে দেন। তখন ওনার কাছে রেখে দিলে উনি ওনার মতো একটা গোপন জায়গায় রেখে দিয়েছিলেন, কিন্তু সমস্যা হলো যে ওই ছেলের বাবা তো বিপত্নিক ছিলেন আর কি, তো ওনার অন্য যে ছেলেরা ছিল ওই ছেলের বউরা এসে ওনার ঘরটার গুছিয়ে দিয়ে যেত, পরিষ্কার করে দিয়ে যেত। তো ওনার যে এক ছেলের ওয়াইফ উনি যখন এসে ঘর পরিষ্কার করছিলেন, করতে করতে বিভিন্ন ই করতে করতে একটা জায়গায় একটা ছোট সিন্ধুকের মতো পান। উনি খুব মানে চিন্তা করলেন যে এর মধ্যে কি আছে একটু দেখি, এই সিন্ধুকটা তো আগে কখনো দেখি নাই। উনি খুলে দেখেন ভিতরে খুব সুন্দর একটা আয়না, আর এই আয়নার ঘটনাটা ওই ব্যক্তিও কাউকে বলেন নাই আর কি, সুতরাং ওই মহিলা তো জানার কথা না। ওই মহিলাটি যখনই ওই আয়নাটি নিজের চেহারার সামনে ধরেছে, তখন ওনার চেহারাটাকেই অত্যন্ত সুন্দর মানে ভাবে ওই আয়নার মধ্যে উনি নিজেকে দেখছিলেন। উনি চিন্তা করেন হায় আল্লাহ আমি এত সুন্দর, নিজেকেই মানে বারবার শুধু আয়নায় নিজের চেহারা দেখছেন। কিন্তু সেই সাথে আর একটা জিনিস খেয়াল করলেন যে একটু দূরেই ঠিক ওনার মতোই উনি দাঁড়িয়ে আছেন সশরীরে ওই মহিলাটি, কিন্তু তার চেহারাটা ভয়ঙ্কর রকমের চেহারা, এবং হাত দিয়ে ইশারা করছে বারবার না না এরকম ইশারা করছে যে আয়নাটি দেখো না। কিন্তু আসলে এখানে তো ভয় পাওয়ার কথা ছিল ওই মহিলাটির, কিন্তু উনি কোনো ধরনের কোনো ভয় পেলেন না, বরং ওই আয়না নিজের চেহারা বারবার দেখছিলেন। তখন উনি চিন্তা করলেন যে আয়নার কথাটা যেহেতু উনার শ্বশুর বলেন নাই, সুতরাং এটা আমিও কাউকে বলবো না, এটা গোপনই থাক, আমি মাঝে মাঝে ঘর পরিষ্কার করার ফলে এসে মাঝে মাঝে আয়না নিজের চেহারা দেখবো। তো এইখানে রাসেল ভাই মাঝে মাঝে এই ঘটনা উনি চেহারা দেখতেন, সমস্যা যেটা হলো উনার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া শুরু করলো, বার্ধক্য ছাপ পড়ে যাওয়া শুরু করলো, এবং মাত্র এক মাসের মধ্যে ওনার গলা থেকে মানে মাথা থেকে গলা পর্যন্ত, ওনার বডি ঠিক ছিল, ওনার বয়স ছিল 25-26 বছর, ওনার মাথা থেকে গলা পর্যন্ত 80-90 বছর বয়সে একজন বৃদ্ধা মহিলার যেরকম চেহারা হয়, যেরকম চুল হয়, ঠিক ওরকমটা হয়ে যায়।
এরকম
খুব দ্রুত ঘটে, কিন্তু এটা কেন ঘটেছে, কারণ উনি ওই আয়নার কথা কাউকে বলতেন না, আর যখন নিজের চেহারা এরকম হয়ে গেল তখন মানে এই এক মাসের মধ্যে উনি হঠাৎ করে অসুস্থ, হঠাৎ করেই মারা যান ওই মহিলা। কিন্তু ওই বাড়ির কেউ বুঝতে পারে নাই এটার জন্য ওই আয়নাটাই দায়ী। ওই মহিলা মারা গেলেন, কেউ বুঝতে পারলেন না। তখন ওনার যে শ্বশুর, তার অন্য আর একটা ছেলের ওয়াইফ এসে ঘর পরিষ্কার করত, উনিও এসে দেখলেন যে একটা সিন্ধুকের মধ্যে একটা সিন্ধুক, নতুন সিন্ধুক। উনি চিন্তা করলেন এর মধ্যে কি আছে একটু দেখি, উনিও খুলে একটা আয়না পেলেন। উনিও যখন নিজের চেহারাটা আয়নার সামনে দেখছিলেন, তখন ওই আয়নার মধ্যে নিজের চেহারাকে অনেক সুন্দর দেখছিলেন আর কি। আমরা আয়না যখন চেহারা দেখতাম নিজের চেহারাটাই দেখি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার নিজের চেহারাটা আয়নায় কিন্তু অনেক সুন্দরও লাগে, অসম্ভব রকমের সুন্দর লাগছিল আয়নার চেহারাটা। কিন্তু সেই সাথে ওই যে সেই ভয়ঙ্কর নিজের চেহারারই আর একটা অয়ব উনি দেখছিলেন, কিন্তু ওইটা দেখে উনি ভয় পাচ্ছিলেন না। মাত্র এক মাসের মধ্যে তার বেলা ওই একই পরিণতি হলো, উনিও ওনার গলা থেকে মাথা পর্যন্ত ওই 80-90 বছর বয়সী বৃদ্ধা মহিলার মতো হয়ে গেল, কিন্তু বডির অন্য পার্টগুলা মানে স্বাভাবিক ছিল। উনিও মারা গেলেন। যখন দুটো মৃত্যু হলো, তখন যেই ব্যক্তি এই আয়নাটি লুকিয়ে রেখেছিল মানে ওনাদের শ্বশুর আর কি, তো উনি চিন্তা করলেন যে এই ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তখন উনি চিন্তা করে দেখলেন যে এইটা নিশ্চয়ই আয়নার কারণে হচ্ছে। কি আছে এই আয়নায়, ওই লোকটি নিজেই একসময় ওই আয়নায় নিজের চেহারাটা দেখলেন। আয়নায় সবাই যখন নিজের চেহারাটা দেখেছে রাসেল ভাই, যে তখন নিজের চেহারাটাকে সুন্দর দেখেছে, কিন্তু ওই লোকটি নিজের চেহারাটাকে আয়নার মধ্যে ভয়ঙ্কর আকৃতিতে দেখেছিল, খুবই ভয়ঙ্কর আকৃতিতে দেখেছিল, এবং উনি একবারই ওই আয়নাটা দেখেছিল। আয়নাটা দেখার পরেই পরের দিন দেখা গেল যে ওনার মাথাটা অনেক বড় হয়ে গেছে এবং চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে। ওই ভয়ঙ্কর অবস্থায় যখন ভয়ঙ্কর হয়ে গেল, তখন উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন উনি চিন্তা করলেন যে আসলে এই সব কিছু আয়নার কারণে এটা হয়েছে, এবং ওনার হয়তো বা শেষ সময় ঘনিয়ে এসেছে। যেহেতু উনিও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তখন উনি চিন্তা করলেন যে আসলে কিছু কিছু সত্য বলে দেওয়া উচিত। তখন উনি ওনার ছেলেকে ডাকলেন, ছেলেকে ডাকার পরে বললেন যে তোমার স্ত্রী যে ছিল যে জিন, আমি আমার নির্দিষ্ট কলা কৌশল ব্যবহার করে তোমার স্ত্রীকে আমি হত্যা করেছি, আর হয়তোবা এই সমস্ত কারণেই আল্লাহ আমাকে এই শাস্তিটা দিয়েছেন, তো যা হয়ে গেছে আমি আর ফিরিয়ে আনতে পারবো না। যদি কখনো তোমার উত্তরসূরিদের সাথে তোমার কথা হয়, দেখা হয়, তখন তাদেরকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়।
আচ্ছা,
তারপরে উনি মারা যান, ঘটনা এখানেই শেষ না। তারপরে উনি মারা যান। মারা যাওয়ার পরে যে ওনার যে ছেলে যিনি ওই পরীকে বিয়ে করেছিলেন, উনি কিন্তু সারা জীবনে আর কোনো বিবাহ শাদী করেন নাই।
আচ্ছা,
উনি ওনার নিজের স্ত্রীর মানে প্রেমে এতটাই মানে মগ্ন ছিলেন যে উনি আর কখনো কোনো মানুষকে আর বিয়ে করতে পারেন নাই, মানে খালি তার কথাই চিন্তা করেছেন। উনি যখন অনেক বৃদ্ধ হয়ে যান, তখন ওনার কিছু অনুসারী ছিল, 10 থেকে 12 জন খুব কাছের খুব শিষ্য ছিল। তাদেরকে উনি বলেন, আমি যখন মারা যাব তখন আমার জানাজা হবে দুইটা, একটা হচ্ছে এলাকার সাধারণ লোকজন পড়বে, কিন্তু তোমরা 10-12 জন এই জানাজা পড়বা না, তোমরা পড়বা দ্বিতীয় জানাজা। আর দ্বিতীয় জানাজাটা হবে এশার সালাতের পরে, এশার সালাতের পরে আমার লাশটাকে নদীর কিনারে নিয়ে যাবা, নদীর কিনারে নিয়ে যাবা, নদীর কিনারে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার ছেলে আসবে, আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে, তোমরা সেই জানাজার নামাজের জামাতে থাকবা। তখন উনি যেভাবে ওসিয়ত করে গিয়েছিলেন সেই ওসিয়ত অনুযায়ী ওনার প্রথম জানাজাটা হয়, দ্বিতীয় জানাজা ওনার লাশটা কাঁধে নিয়ে ওই 10-12 জন ওনার যারা অনুসারী ছিলেন তারা নদীর কিনারে নিয়ে যায়। নদীর কিনারে নিয়ে যাওয়ার পর ওই হঠাৎ করে দেখলেন যে নদীর মাঝখানে হঠাৎ করে পানি যেভাবে পাক হয়, মানে পাক খায়, ঘূর্ণিঝড়ের মধ্যে পানি পাক খায়, আমরা দেখি বিভিন্ন নদীতে দেখি আর কি, ওরকম পানির মধ্যে পাক খাওয়া শুরু হয়েছে এবং ওই পাকটা আস্তে আস্তে তীরের দিকে আসছে। তো ওনারা দেখে খুব ভয় পেলেন যে সবার চোখের সামনে ওই 10-12 জন ওখানে যারা ছিল সবাই এটা দেখছে। তো পাকটা যখন নদীর কিনারে চলে আসলো, নদীর কিনারে চলে আসার পরে হঠাৎ করে খেয়াল করলো যে মানে মানুষ ভেজা শরীরে যদি নদী থেকে উঠে আসে হেঁটে আসে এক ধরনের শব্দ পাওয়া যায়, ভেজা শরীরে একটা শব্দ। তখন উনি ওনার সবাই শব্দ পাচ্ছিলেন যে একটা শব্দ কি যেন হেঁটে আসছে। হেঁটে আসার পরে ওনাদের সবাইকে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম এরকম সালাম দেন। তখন ওই অদৃশ্য ভাবে আওয়াজ আসে যে আপনারা আমার বাবার অনুসারী ছিলেন, আপনারা খুব ভালো লোক ছিলেন, আল্লাহ আপনাদের ভালো করুক, আমি এখন জানাজার নামাজ পড়বো, আপনারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান। তখন ওনারা সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং যথারীতি ওই গায়েবী ভাবেই আওয়াজ আসে, মানে জানাজার নামাজ যেভাবে পড়ানো হয়। পড়ানোর পরে যে কথাটি বলেন সেটা হচ্ছে ওনার ছেলে যিনি, সে বলেন যে আমার মা আমার বাবাকে খুব ভালোবাসতেন, উনি মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার আগে ওনার একটা ইচ্ছা ছিল যে ওনার কবরের পাশেই যেন আমার বাবার কবর হয়, তো আমি আমার বাবার লাশকে এখন নিয়ে যাব। তখন ওই মুরিদরা বুঝতে পারলেন আসলে কি উদ্দেশ্যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার বলেছিলেন যে লাশটা দ্বিতীয় জানাজাটা নদীর কিনারে হয়। তখন জানাজাটা যখন হয়ে গেল তখন দেখেন হঠাৎ করে লাশটি শূন্য ভাসা শুরু করেছে এবং আস্তে আস্তে ওই নদীর মধ্যে যাওয়া শুরু করেছে এবং আস্তে আস্তে ওই পাকের মধ্যে লাশটা অদৃশ্য হয়ে যায়। আসলে ওরা কোথায় দাফন হয়েছে কি হলো ওটা কেউ বলতে পারে নাই। আসলে ভাই আমাকে যে ঘটনাটি বলেছে যিনি, উনি ওই জানাজায় ছিলেন এবং আয়না যেটা, যে আয়নার ঘটনাটা এটা শেষ পর্যন্ত কি হলো এটা না বললেই নয়, যখন এই আয়নায় এই ঘটনা ঘটছিল তখন যিনি ওই জিন মহিলার যিনি স্বামী আর কি, যিনি যে লাশটা মারা গেলেন এবং তার লাশটা নিয়ে গেল আর কি তার ছেলে, তো উনি ওনার মরিদদেরকে বলেছিলেন যে এই আয়নার ঘটনাগুলো এই, তা না হলে আমরা হয়তো বা জানতেও পারতাম না যে আয়নার কারণে এটা ঘটেছে, যে কিভাবে একজন সুন্দর চেহারা দেখেছে, ভয়ঙ্কর আকৃতি দেখেছে, এটা তো তারা কাউকে মৃত্যুর আগে বলে যান না ওই দুইজন, তা না হলে আমরা হয়তো বা জানতে পারতাম না। ওই ব্যক্তি চিন্তা করেছে আয়নাটা যদি থাকে কোনো মানুষের হাতে পড়ে যায় আরো মানুষের ক্ষতি হবে, উনি বারবার পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেও নিজের স্ত্রীর শেষ স্মৃতি হিসাবে উনি সেটা ফেলতে পারেন না। শেষ পর্যন্ত ওনার একজন মুরিদকে বলেন যে তুমি এটা ফেলে দিবা পানিতে, তো যিনি ফেলেছিলেন আর কি পানিতে ওনার সাথেই আমার কথা হয়েছিল, ওনার কাছ থেকে ঘটনাটি শোনা এবং উনি নিজের হাতে,
উনি একদম নর্মাল একজন মানুষ, মানে কোনো ধরনের কোনো মানে মানে কি মানে একেবারেই নর্মাল, আমার আপনার মতো মানুষ,
আমার আপনার মতোই নর্মাল। মানুষের সাথেও ভিন্ন প্রজাতির কোন জিনিসের এরকম ভালোবাসা হতে পারে, এত গভীর ভালোবাসা হতে পারে যে ওনার স্ত্রী কোথায় মারা গেছে আমরা জানিও না, কিন্তু ওনার স্ত্রী ওসিয়ত করে গিয়েছিলেন তার স্বামীর মৃত্যুর পরে তার স্বামীর কবরটা যেন ওনার পাশেই হয়। তো আসলে এই ঘটনাটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল, যে জন্য আজকে হলোইনের এই রাতে আমি আজকে লিসেনারদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। কতটুকু ভয়ের আমি জানি না, তবে আমার কাছে ঘটনাটি কিন্তু অন্যরকম লেগেছে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকে এসএমএস করেছেন, সানি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাইফুল, অফুরকি, মমো, ফারহাদ, নাদিম, পিয়াস, মারুফ সহ ইভান চৌধুরী, সানি, তানজিম, এছাড়াও আরো অনেকে দেখতে পাচ্ছি, নিকুঞ্জ থেকে অবি, পায়েল ঢাকা থেকে, হ্যাপি হ্যালোইন লিখেছেন কে, আচ্ছা নাম লেখেননি ফাহাদ, আচ্ছা নাদিম, এছাড়াও মারুফ, এছাড়াও আরও অনেকেই আমাদের এখানে এসএমএস করেছেন আমার কাছে। আমি ফেসবুকের গুলোতেও যাবো, বাট আজকে আমাকে অনেকেই আবার একটা জিনিস রিকোয়েস্ট করেছেন যে এসএমএস কম করতে এবং ফেসবুকের যে মেসেজগুলো রয়েছে সেগুলো কম করতে। তো আমি একটু ঘটনায় চলে যাই আবারও, এবং আমাদের গেস্ট যারা আছেন অনেকেই শেয়ার করবেন। একটা ছোট্ট মেইল পড়ে শেষ করি, তারপরে আবার ঘটনায় যাবো। ঠিক ছোট না, বেশ বড়ই মেইল আছে। আচ্ছা যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই পড়ছি। দেখছেন রাসেল ভাই আপনি কেমন আছেন, এই প্রশ্নটি করছি না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি এক সময় ভূত এফএমের নিয়মিত শ্রোতা ছিলাম, এখন পড়াশোনার চাপের কারণে তেমন শুনতে পারি না, তবুও গত 28 তারিখের এপিসোডটি শুনেছি, বেশ ভালোই লেগেছে। যাই হোক, আমার নাম তাহসান, ছদ্মনাম, ভালো নামটা প্রাইভেসির কারণে আমি বলতে পারছি না। এবার আমি HSC শেষ করে ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়েছি, অনেক ব্যস্ততার মাঝে স্টুডিওতে আসা সম্ভব না, সেই কারণে আমি এবং আমার এক রুমমেটের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আপনার মাধ্যমে ভূতত্বের শ্রোতাদের সাথে শেয়ার করছি। ঘটনাগুলো এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটেছিল। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করি, আমি কক্সবাজার কলেজ থেকে HSC পরীক্ষা শেষে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় আসি। ঘটনাটি ওইখানেই ঘটে, আমি ঢাকায় একাই এসেছিলাম, যদিও আমার কলেজের সহপাঠীরা তারা গ্রুপ করে এসেছিল, এবং অ্যাকোমোডেশনের প্রবলেম সলভ হতেই প্রায় সপ্তাহখানেক সময় লাগে। ততদিন আমি আমার চাচুর সাথেই হোটেলেই ছিলাম। তারপর আরামবাগের নিউ নটরডেম, যে নটরডেম কলেজ ওখানে হোস্টেল, সেখানে আমি সিট পেয়েছিলাম এবং আমি ফার্মগেট শাখায় ক্লাস করতাম। যাই হোক আমি যে রুমে সিট পেয়েছিলাম ওই রুমটাও তেমন সুবিধা হবে সেরকমটা মনে হয়নি, যেহেতু থাকার সমস্যাটাই বাধ্য হয়ে আমি ওখানে উঠে গিয়েছিলাম। আমার সাথে আরো 6 জন ছিল, ওরা সবাই ঢাকার বিভিন্ন জেলা থেকে এসেছিল। 2টা রুম পাশাপাশি, মাঝে একটা কানেক্টিং ডোর ছিল, ওয়াশরুমের দেয়াল ঘেঁষে আমার সিট ছিল। আমার রুমে আরো 3 জন, পাশের রুমে 4 জন থাকতাম। রুমমেটদের সাথে কোচিং করার কোচিংয়ের মিল ছিল না, ওরা ইঞ্জিনিয়ারিং কোচিং করত, তাই আমাকে সপ্তাহে 3 দিন 4 ঘন্টার জন্য রুমে একাই থাকতে হতো। এইরকম আমি একদিন ফার্মগেট থেকে ক্লাস শেষে রুমে এসেছি, অনেক টায়ার্ড ছিলাম, তাই ফ্রেশ হয়ে আমার সিটে শুয়ে পড়লাম, একটা লেকচার শিট পড়ছিলাম শুয়ে শুয়ে। রুমের লাইট অন করা ছিল, সময়টা মাগরিবের একটু আগে, আচমকা আমার মনে হলো আমার পায়ের দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে। লেকচার শিটটা সরিয়ে দেখতে পেলাম একটা কালো ছায়া চোখের পলকে উধাও হয়ে গেল। প্রথমে মনে করলাম ওটা মনের ভুল, রুমে একা আছি তাই এরকম মনে হচ্ছে। তারপর সেই ঘটনা প্রায় ঘটত, আমি কাউকে এ ব্যাপারে কিছু বলিনি। জুলাইয়ের মাঝামাঝি সময়ের এক রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে আমি নাকি এক রুমমেটকে উদ্দেশ্য করে বলেছিলাম, এই নাইম এই ম্যাথটা সলভ করত। আমি নাকি তার দিকে ইশারাও করেছি। সকালবেলা সে সহ বাকি সবাই আমাকে বিষয়টা জানালো, আমি কিছুটা অবাক হলাম, একটা প্রশ্ন জাগলো মনে মনে, ভাবলাম এত রুমমেট থাকতে আমি নাইমকে ডাকতে যাব কেন, ওর সাথে তো আমার তেমন ঘনিষ্ঠতা নেই। যাই হোক, ওদের বলেছিলাম গত রাতে দোয়া দুরুদ পড়ে ঘুমানো শুরু করিনি, তাই এমনটা হয়েছে। রুমমেটের মধ্যে আমি সহ বাকি 2 জন নিয়মিত নামাজ পড়তাম, বাকিরা পড়ত না। অবাক করার বিষয় হলো এই ঘটনার পর থেকে আমি কালো অবয়বটি আর দেখিনি। অগস্টের প্রথম দিকে এক রাতে আমি ওয়াশরুমে যেতে গিয়ে দেখলাম দরজার ভেতর থেকে বন্ধ করা, এমনকি লাইট অফ করা। সময়টা ছিল রাত 9:30 দিকে। ভাবলাম কেউ হয়তো ভেতরে আছে কিন্তু লাইট অন করতে ভুলে গেছে। আমি পুরো রুমটা একবার ঘুরে এসে নিশ্চিত হলাম রুমমেটদের কেউ ওয়াশরুমে নেই। খেয়াল করে দেখলাম ওয়াশরুমের কল থেকে একটু একটু করে পানি পড়ছে। ব্যাপারটা নিশ্চিত হবার জন্য আমার পাশের সিটের রুমমেটকে জিজ্ঞেস করলাম, সে বলল পানি পড়ার শব্দটা সেও শুনতে পাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল, তখনই আমি ওয়াশরুমের দরজাটা খোলা পেলাম। বাকিদের ব্যাপারটা জানালাম, ব্যাপারটা ওদেরও অবাক করলো, কিন্তু কেন জানি না নাইম আমার উপর রেগে গিয়েছিল। আমিও অবাক হয়েছিলাম, কারণ আমি তো বানিয়ে কিছু বলছি না, দেখলাম তাই বলছি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটা যেন কেউ না জানে, জানলে আমাদের পাগল খেতে বসবে, তাই কাউকে আর কিছু বলিনি। এভাবে দিন যেতে লাগলো, মাঝে মাঝে আমার পাশের রুমমেটও একই ঘটনার সম্মুখীন হতো। আমরা যে যার কাজে মগ্ন ছিলাম, কিন্তু একটা এই ঘটনাগুলো ভুলে যায়নি কেউ। তো অগস্ট মাসের শেষের দিকে আমি পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম, তখন রাত একটা বাজে, বাকিরা সবাই 1:30 দিকে ঘুমিয়ে পড়েছিল, রুমের সব লাইট বন্ধ করে দিয়েছিল। ওই রাতে আমার পাশের রুমমেট সাকিব এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিল। সে পরদিন সকালে সবাইকে তা খুলে বলেছিল। রাত 2:30 দিকে তার আশঙ্কা ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল একটা সাদা অবয়বের মতো লম্বা আকৃতি তার বাম পাশে দাঁড়িয়ে আছে। চেহারাটা রক্তাক্ত এবং দুই হাতে দুটো কালো লাঠি। আরো একবার বলছি, চেহারা রক্তাক্ত, দুই হাতে দুটো কালো লাঠি। সে এতই ভয় পেল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল। সে নাকি আমাকেও ডেকেছিল, কিন্তু তার গলার স্বরটা এতই আস্তে ছিল আমি হয়তো শুনতে পাইনি। আমার রুমে থাকা অন্য রুমমেটরা তা শুনতে পেয়েছিল। সে উঠে সাকিবের লাইট অন করলো এবং তাকে পানি পান করালো। রুমের লাইটটা অন করেই রেখেছিল, কিন্তু সাকিবের ঘুম আসতে একটু সময় নিল। সে 4টার দিকে ঘুমিয়ে পড়েছিল। সকালে আমি সাকিবকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রতিবারই একই উত্তর দিয়েছিল সে। তার চোখ দেখে বুঝলাম সে যা বলছে তা সত্যি। আমিও আমার দেখা কালো অবয়বের কথা সবাইকে তখন বলেছিলাম। মানে সবাই ওই দিন নিশ্চিত হয়েছিলাম যে এই রুমে কিছু একটা গন্ডগোল আছে, নয়তো বারবার এমন অদ্ভুত ঘটনা ঘটার কথা নয়। সেই থেকেই প্রতি রাতে রুমের একটি লাইট অন করা থাকত। এতটাই ভয় পেয়েছিল যে তার জ্বর এসে গিয়েছিল, সে বাধাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর ঈদুল আজহার আগে রুমের সবাই ছুটির দুই দিন আগে বাড়ি চলে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার ইম্পর্টেন্ট ক্লাস ছিল এবং টিকিটটাও আগে থেকে কেনা ছিল, তা আমাকে রুমে একা থাকতে হয়েছিল দুদিন। একটু ভয় পেয়েছিলাম, কিন্তু মনে সাহস এনে একাই রুমে দুদিন ছিলাম। ভেবেছিলাম আমার সাথে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটবে, কিন্তু তেমনটা হলো না। ব্যাপারটা আমাকে অবাক করলো। আমি সত্যি জানি না এর কোনো উত্তর আছে কিনা। সবাইকে ধন্যবাদ। এই ছিল ঘটনা যেটা আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবো, তার মাঝখানে আমরা ছোট্ট একটা বিরতি নিব এবং কেমন লাগছে সেটা জানি আমাদের এসএমএস করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস www.facebook.com/radio.furti এন্ড www.facebook.com/bhootfm.rasel। আপনারা এখানে এসে পোস্টের নিচে কমেন্ট করুন, লাইক দিন এবং আপনারা জানান যে কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা কেমন লাগছে। আমরা ছোট রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দেশ জুড়ে 2000 বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফট, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। চলো বহুদু গ্রামীণ ফোন।
এমন নির্জনজাত বাসা কোথাও পাবেন না। পানি আর একটু সমস্যা আছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হইল বাসার নিচেই ফ্লেক্সিলোডের দোকান, যখন তখন ফ্লেক্সিলোড করতে পারবেন।
এই শুনো না, চলো না বাসাটা নিয়ে নিই।
ফ্লেক্সিলোডের জন্য এই বাসা নিব, কি বলো?
ফ্লেক্সিলোডের জন্য আর বাসা পাল্টাতে হবে না। এখন যে কোনো গ্রামীণ ফোন নাম্বার থেকে নিজেই ফ্লেক্সিলোড করতে পারবেন জিপের মাধ্যমে। জিপে দিয়ে 37 টাকা রিচার্জে পাবেন 37 মিনিট বোনাস টক টাইম, 37 MB ফ্রি ইন্টারনেট। জিপে সার্ভিস পেতে ডায়াল *777# অথবা জিপে অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে। জিপে
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সব কিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কে দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাই জিপিআতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, SNS, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদি গ্রামীণ ফোন।
এসে গেল শার্প টাইটেনিয়াম ব্লেড, যা তৈরি হয় বেস্ট ইম্পোর্টেড স্টিল থেকে। দেশের এক নম্বর ব্র্যান্ড শার্পের টাইটেনিয়াম ব্লেড দেয় ঘরে বাইরে স্মুথেস্ট শেভিং নিশ্চয়তা। শার্প টাইটেনিয়াম ব্লেড।
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সব কিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কে দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাই জিপিআতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, SNS, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদি গ্রামীণ ফোন।
ভূত FM, the night comes alive with Grameen Phone. Thank you.
শুনছেন সবসময় রেডিও ফুটে পয়েন্ট ওএফ এম, আমি রাত্রিবাসীর সাথে, এবং চলছে এই মুহূর্তে ভূত এফ এম। এবং আজকে বিশেষ দিন, ভূতের দিন আজকে, এবং আপনারা সবাই একটা স্পেশাল এপিসোড এনজয় করছেন। এবং অনেকেই আমাদের সাথে এখন এসএমএস এ আছেন, এবং বুঝতে পারছি যে অনেকেই জেগে আছেন এবং শুনছেন আমাদেরকে, এবং অনেকেই একটা প্রশ্ন করছেন যে কেন 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 এরকম একটা সময়ে আমরা ভূত এফ এম করছি। স্পেশাল একটা উপলক্ষ পেলাম, সুতরাং একটা 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 এপিসোড আমরা বাড়িয়ে দিলাম। এবং এই এপিসোডটি গ্রামীণফোন স্পন্সর করছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে গ্রামীণফোনকে অনেক অনেক ধন্যবাদ যে একটা সপ্তাহের মাঝখানেও আর একটা শো এরকমভাবে আমাদের করতে দেওয়ার জন্য, আমার আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদেরকে মানে কি বলবো যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামীণফোন। আর সেই সাথে আমাদের সঙ্গে যারা আছেন, এই মুহূর্তে আমরা আছি সিক্স সিজন হোটেলে, এখানে অনেকেই দেখতে পাচ্ছি এখনো আমাদের এখানে আছেন, এবং এখানে আমাদের সাথে আছেন, অনেকে শুনছেন, অনেকে আমাদের সাথে হসপিটালিটির জন্য অনেকেই আছেন এখানে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী আমাদের অতিথি কাছে যাবো, জাফর আলিফের কাছে যাবো, কিন্তু তার আগে একটু এসএমএস করতে চাই। আমাদের নাইম রাজ মুচ্ছিল থেকে এসএমএস করছেন, তাকে মিরপুর থেকে আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন দীপ্ত, এবং তিনি বলছেন হ্যালোইনের ফার্স্ট স্টোরি ওয়াজ গুড। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি কেয়া এসএমএস করছেন, এসএমএস করছেন সাদমান, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফুটি সুজন, এছাড়াও ওয়াসি আমাদের এসএমএস করছেন, এছাড়া আমাদের এসএমএস করছেন সানি, এছাড়াও অয়ন এসএমএস করছেন, রশিদ আমাদের এসএমএস করছেন নোয়াখালী থেকে, শুভ আমাদের এসএমএস করছেন, মনীষা আমাদের এসএমএস করছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কাজী, নিশাত সহ আরও অনেকে। সো আপনারা যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ নিয়ে টাইপ করুন ফুটি এফ ও আটে ফুটি স্পেস আপনার নাম, এই আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা চলে যাবো আলিফের কাছে, তার ঘটনা শুনবো আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার, আসসালামু ভাই, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমাকে স্পেশালি ইনভাইট করবার জন্য, আসলে $14 উপরে তো রাখলো না, একটু বাজাতে আমার হাইট ফোবিয়া আছে। তো ঘটনা যেটা শুরু করতে চাচ্ছিলাম, আসলে আমি সবসময় খুব বড় বড় ঘটনা নিয়ে আসি রাসেল ভাই, আজকে এই ঘটনাটা শুরু করছি একটু ছোট ঘটনা নিয়ে, অত বড় বড় ঘটনা না। তো যার ঘটনা শেয়ার করবো তার নাম মোহাম্মদ আলমগীর, ঢাকা থেকে অদূরে, খুব কাছেই, বেশি দূরে না ওনার বাসা। তো উনি খুব ফেমাস ছিলেন ওই এলাকায়, উনি অ্যাকচুয়ালি লাশের কফিন বক্স বানাতেন আর কি। তো উনি লাশের যে কফিন বক্স বানাতেন তার বাসার সামনেই বানাতেন, বাসার উঠোনে সব কফিন বক্স গুলো রাখতেন আর কি। তো আজকে থেকে প্রায় বছর 18 আগে আর কি, ওনার মতে যে আমার বাসায় আমি নর্মালি কফিন বানাতাম, তবে একদিনে দুটোর বেশি কফিন বানাতে পারি না। ওনার বাসার কথা বলি, ওনার বাসায় একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওয়াইফ ছিল, আর ওনার নিজের একজন বোন ছিল আর কি। তো একদিন রাতে, ঘটনার দিন চলে যাচ্ছে রাসেল ভাই, একদিন রাতে প্রায় রাত 2টার দিকে একটি লোক তার বাসার দরজা করা মারে। তা আমি উনি দরজাটা খোলেন কৌতূহলবশত জানার জন্য আসলে কে নক করছে। তো দরজা খোলার পর একজন লোক, ভদ্রলোক, লম্বা অনেক বেশি, এবং তার কাছে বলেছে আপনি কি লাশের কফিন বানান কিনা। তো উনি বললেন হ্যাঁ আমি লাশের কফিন বানাই। তো উনি বললেন যে আমার আসলে লাশের কফিন লাগবে প্রায় 40টা, একসাথে এতগুলো কেউ বানাতে তাকে বলেনি আর কি। এই প্রথম কেউ একজন আসলো, তাকে একসাথে 40টা লাশের কফিন বানাতে বললো। তো ওনার বলে যে হ্যাঁ সম্ভব, বানানো সম্ভব, আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু ওনার একটা শর্ত ছিল যে এক সপ্তাহের মধ্যে বানিয়ে দিতে হবে। তো 7 দিনের মধ্যে 40 পিস লাশের কফিন বানানো আসলে ওনার পক্ষে অসম্ভব ছিল। তো উনি আশ্বস্ত করলো, যিনি অর্ডার দিচ্ছিলেন তিনি আশ্বস্ত করলো যে আমি আপনাকে আলাদা করে পেমেন্ট করবো, কিন্তু আপনাকে এটা বানিয়ে দিতে হবে। উনি দেখলেন যে আমার দুজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তিনি একসাথে একদিনে 2টা লাশের কাঠিয়া বানাতে পারেন, তো একসাথে 40 পিস বানাতে অনেক কষ্ট করে। তো উনি প্রায় 10 জন হায়ার করেন, কিন্তু ওনার ওই দিন থেকেই প্রবলেম শুরু হতে দেখা যায়। উনি ওদিন ওনার রাতের বেলায় ওনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে যায় বডির ভেতরতে, ওনার আসলে খুব শরীর খারাপ হয়ে যায়, ওনাকে ঢাকায় হসপিটালে নিয়ে আসতে হয়। ঠিক পরের দিন আবার ওনার বাচ্চারও শরীর খারাপ হয়ে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, এবং তাকেও ঢাকায় নিয়ে আসা হয়। তো ঢাকায় ওনার হাজব্যান্ড, ওনার ওয়াইফকে এবং ছেলের প্রতি তার দেখাশোনা করতে গিয়ে প্রায় 3 দিন সময় চলে যায়। তো যিনি আমাকে অর্ডার দিয়েছিলেন তিনি 7 দিনের অর্ডার দিয়েছিলেন, তো উনি আরো 10 জন লোক বাড়িয়ে দেয় কাজের কাজটাকে এক্সপ্লোর করবার জন্য।
আচ্ছা,
তো বানাতে বানাতে প্রথমে উনি হাত দিতে পারেন নাই, পরে যখন তিনি হাত দেন তো কাজের স্পিড হালকা বেড়ে যায়। বেড়ে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যায় যে যখন 35-36 নম্বর সবগুলো কফিন যখন বানাতেন তিনি কি করতেন, একটা কর্নারে স্ট্যাক করে রাখতেন প্রত্যেকটা কফিন আর কি।
আচ্ছা,
তো পঞ্চম দিনে ওনার ছেলে হঠাৎ করে রুম থেকে বের হয় রাত্রেবেলা, তো বাথরুমটা ডিট্যাচ ছিল, বাসার ভেতরে ছিল না বাইরে ছিল। তো উনি ওনার ছেলে বাথরুমে যেতে যে বাথরুম থেকে ব্যাক করার সময় দেখে যে কফিন থেকে 3-4টা কফিন থেকে দুটো দুটো করে হাত বের
হওয়া,
দুটো করে হাত বের করে হঠাৎ করে কফিনের ভেতর থেকে হাত বের করেন। ওনার বাচ্চা কাচ্চারা সবাই ইউজ টু আসলে আমাদের এই সব কফিন বানানো দেখে, আগে কখনো এরকম জিনিসপত্র না ছেলে মেয়েরা কখনো পরিলক্ষিত করে নাই বা প্রত্যক্ষ করে নাই, কারণ এরকম কন্ডিশনে এরকম ভাবে তখনও কেউ দেখে নাই। আসলে কফিন গুলো ডেলিভার্ড হয় নাই, কফিন গুলো থেকে দুটো দুটো করে হাত কয়েকটা কফিন থেকে বের হওয়া। তো দৌড়ে গিয়ে বাবাকে জিনিসটা ব্যাপারটা জানানো হয়, কিন্তু আলমগীর সাহেব তেমন কোনো পাত্তা দেননি বিষয়টাকে। দিন বাচ্চাটাকে বলে যে তোর মনের ভুল, তুই বাদ দে, এটা কিছু না, তুই ভয় পাইছিস। আসলে ওই বাসাটা একটু ভুতুরে, খালি কফিনই রাখার আসল ভাই, তো আশেপাশের লোকজন একটু দূরে দূরে থাকে। তো যাই হোক, সপ্তম দিনে যখন 38 নম্বর কফিন বানানো হয়, কফিন বানানোর পর ওনার একটা অভ্যাস ছিল যে কফিনগুলোর উপর দিয়ে যে ঢাকনাটা সেটা তিনি লাগিয়ে রাখতেন সবসময়। তো ওটা যে জায়গায় স্তূপ করে রাখা ছিল কফিনের বাক্সগুলো, তো 38তম কফিনটা যখন স্তূপের মধ্যে রাখতে যাবে, নর্মালি দুজনেই কফিনটা ধরে স্তূপের মধ্যে উঠিয়ে রাখে, কিন্তু এই দুজনকেই খুব বেগ পেতে হলো কফিনটা ওঠানোর সময়। তো যিনি মালিক তিনি বললেন যে এরকম তো কখনো হয় না, এত ভারী জিনিস এটার ভিতরে কে রাখতে। তো প্রথমে আমি চিন্তা করি এটার ভিতরে কোনো বস্ত্র টস্তা রাখতে কিনা, রাখলে এটা সরাই ফেলি। তো এরপরে ঢাকনাটা সরানোর পর ওনার চোখটা, উনি বললেন যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার আকাশ ভেঙে পড়তেছে মাথার উপরে, এরকম কন্ডিশন আমি কখনো দেখিনি জীবনে, এত লাশের খাটিয়া বানাইছি। এবং লাশের খাটিয়া বানানো ছাড়াও একটা মুহূর্তের জন্য মৃত মানুষের জন্য যা কিছু আছে ওনার বাড়িতে সবকিছুই কিছু না কিছু ছিল বিক্রি করবার জন্য। তো উনি প্রায় দূরে গিয়ে পড়ে যান, উনি দেখেন ওনার কফিনের ভিতরে একটি বডি যার মাথা সাথে ছিল না, এবং বডিটা অনেক মোটা, পা গুলো অনেক মোটা মোটা এবং উল্টা করা। তো উনি খুব ভয় পেয়ে যান, মানে আশেপাশে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা সহে ভয় পেয়ে যায়। উনি কফিনটা লাগিয়ে দিয়ে দূরে চলে যান এবং এরপরে আর কোনো ধরনের কফিন বানানো হচ্ছে, 40 নম্বর কফিন পর্যন্ত যাবে এ পর্যন্ত আর সাহস হলো না। সাহস না হওয়াতে সপ্তম দিন রাত্রে ঠিক 3টার দিকে যিনি অর্ডার দিয়েছিলেন রাসেল ভাই তিনি আসলেন, এবং যিনি অর্ডার দিয়েছিলেন তার বেশভূষা আবার একটু ডিফারেন্ট। এখন দেখা গেল ওই মুহূর্তে তিনি যেরকম দেখা গেছে এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে আরো একটু বয়স্ক, আরো লম্বা। তিনি বললেন যে আমার কফিন গুলোর কি হাল, দেখাতে যে মাথা ঘোরাতে যে লোকটা অর্ডার দিবে, এই মুহূর্তে তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা যারা হেল্প করছেন এই মুহূর্তে কেউ ছিল না, উনি একা ছিলেন। তো স্ট্যাকটা দেখার সঙ্গে স্তূপের মধ্যে কফিন গুলো রাখা ছিল, সেই স্তূপটা আঙ্গুল দিয়ে দেখাতে যেয়েই তিনি লক্ষ্য করলেন যে ওই কফিন গুলো থেকে মনে হয় যে কেউ রঙের ডিব্বা যেভাবে ছেড়ে দেয় ঠিক ওরকম ভাবে রক্ত গড়িয়ে পড়ছে কফিন গুলোর মাঝখান থেকে, অসম্ভব রক্ত, বলে প্রফিউজ ব্লিডিং, এত ব্লিডিং উনি কখনো একজন মরা মানুষের থেকেও দেখা যায় না। আর অনেকগুলো কফিনের বাক্স, তো উনি খুব ভয় পেয়ে যান। তো যে লোকটা তার সামনে ছিল তিনি বললেন যে তুমি ভয় পেও না, তুমি আমার সাথে কথা বলো, তুমি কি 40টা কফিন বানিয়েছ। তো তিনি দেখলেন আরেকটা জিনিস তার অজান্তে সবগুলো কফিন উঠোনের মধ্যে অটোমেটিক সেরে যাচ্ছে। তো তিনি খুব ভয় পেয়ে যাচ্ছেন যে আমার সাথে আমার সামনে গুলা কি হচ্ছে, আমি এগুলি তো কখনো এক্সপেক্ট করিনি আমার সাথে ঘটবে, আমি এত জীবনে এত কফিনের বাক্স বানিয়েছি কিন্তু এরকম কখনো হতে দেখিনি, আপনি আমাকে আপনার সাথে কিছু করছেন। তো ওই লোকটা বললো তুমি কি 40টা কফিন বানিয়েছ কিনা আমাকে সেটা ক্লিয়ার করা আগে। বলে না আমি 38টা বানিয়েছি, 38তম কফিনের মধ্যে যখন আমি আমি ভাবলাম যে এত ভারী কেন কফিনটা, আমি বাক্স ছিল ঢাকনা সরাতে গিয়ে দেখি যে একটি মানুষের বডি কিন্তু মাথা নাই, আমি এরপরে আর কিছুই কন্টিনিউ করতে করার পরে এরপরে আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি। তো তিনি যে লোকটি অর্ডার দিয়েছিল তিনি বললো যে এই জন্য তোমাকে ভুগতে হবে।
আচ্ছা,
তোমাকে ভুগতে হবে, তবে আমি এখন আমার কফিন গুলো নিয়ে যাবো। এর মধ্যে কিন্তু রাসেল ভাই উঠোনের সামনে প্রায় 40 কফিন অলরেডি সেজে গেছে, কেউ হাত দিয়ে সাজায় নাই, কেউ হাত দেয় নাই, কিছু কারো কোনো হাত ছিল না। এই 40 কফিন সাজানোর জন্য অ্যাটলিস্ট 10 মানুষ লাগে।
অবশ্যই অবশ্যই,
এবং
তাদেরকে
সাজাতে মুহূর্তের মধ্যে কফিনের মধ্যে রাসেল ভাই কোনো চাকাও তো নাই যে সেটা অটোমেটিক সেজে যাবে। তো যাই হোক, উনি খুব ভয় পেয়ে যান ওই মুহূর্তে, তার হাত পা কাঁপতে থাকে। ওই মুহূর্তে তিনি ফিল করছিলেন আমার বডিতে কিছু, ওনার বডিতে কিছু হচ্ছে, এবং উনি ফিল করছিলেন বাম পা এবং ডান পা না, বাম হাত এবং ডান পা না, ডান পা নাড়তে পারছেন না, আঙ্গুলগুলো লিম্বসগুলো নাড়তে নাড়তে পারছিলেন না ওই মুহূর্তে। তিনি বলছেন তোমার ক্ষতি হবে এবং তুমি এটা একটা সময় বুঝবে। তো উনি হঠাৎ করে বললো যে এই কফিনগুলো নিয়ে যাও, একটা অর্ডার দিল কাউকে। তো ওই মুহূর্তে প্রায় সবখানেক মানুষ আসল ভাই বলে যে আসলে কি বলবো কিভাবে বলবো, উলঙ্গ অবস্থায় আসছে, কিন্তু আপনি যে ওনারা যে উলঙ্গ সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি মনে হচ্ছে তার উলঙ্গ।
আচ্ছা,
আপনি তাদের বেশ বুঝে কিছু বোঝা যাচ্ছে না, ওনার কথা হচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে তারা সবাই উলঙ্গ। এবং মোটামুটি সবাই এসে এবং সবাই যে আমরা দুয়া পড়তে পড়তে লাশ বহন করে নিয়ে যাই, ঠিক একইভাবে লাশগুলো বহন করে নিয়ে যাচ্ছে। এবং যখন ওই কফিন গুলোর সাথে উপরের ঢাকনাটা লাগানো ছিল না, তো লাগানো অবস্থায় যখন লাগছে অটোমেটিক লাগছে তার চোখের সামনে, এবং সব অসম্ভব অসম্ভব ঘটনা তার চোখের সামনে ঘটতেছে। যখন লেগে যাচ্ছে তখন মনে হচ্ছে ভিতরে একটা মাথা আছে, ভিতরে একটা মাথা আছে, এরকম কিছু প্রত্যেকটা কফিনের মধ্যে মনে হচ্ছে যে আসল ভাই একটা করে বডি আছে। তো সবাই বডিটাকে ধরে আমরা যে কফিন বা লাশ যখন নিয়ে কবর স্থানে যাই, যে দোয়া করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে, ওরকম ভাবে সবাই লাশগুলো কফিন করে সিরিয়ালি ধরে নিয়ে তার বাড়ি থেকে নিয়ে চলে যায়। মানে তাকে বলে যায় যে তুমি এর জন্য সাফার, তুমি সাফার করবা। তো ওই লোকটা চলে যায়। ঠিক পরের দিন আসল ভাই সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর উনি আর বাম হাত এবং বাম পাতে কিছু ফিল করতে পারে না, স্টিল নাও এখন পর্যন্ত তিনি ওরকম অবশ হয়ে আছে তার বাম হাত বাম পা। তার ব্রেন পাশে বাম পাশে হালকা কাজ করে, বাম চোখে তিনি দেখেন না।
আচ্ছা,
বাম সাইডটা মোটামুটি তার প্যারালাইজ হয়ে যায় লাস্ট 15
ইয়ার্স।
এই ছিল আসল ভাই।
এখন তার মানে এই অবস্থা,
এই অবস্থা তিনি আছেন, এই অবস্থা তিনি আছেন।
এখন এটা কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না,
তার আসলে এটা ব্যাখ্যা তিনি খোঁজেন নাই। এবং এরপর থেকে তার বাসাতে তার ছেলেই সব ধরনের ইনকাম করে, তিনি একদম অচল অবস্থায় পড়ে যান।
ওকে,
এই ছিল আসল ভাই ঘটনা।
তো এই ছিল ঘটনা, আমরা পরবর্তী ঘটনায় আবারও যাব, তবে তার আগে ছোট বিরতি দিচ্ছি, কারণ পরপর দুটি ঘটনা শুনবো, এবং যদি একটা ঘটনা বড় হয় তাহলে মাঝখানে যেন থামাতে না হয়, সেজন্য আমরা এই আওয়ারের যে ব্রেকটা সেটা এখন নিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে।
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়া সব কিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কে দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপিয়াতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, SMS, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50% ফ্রিও পাবেন। চলো বহুদি গ্রামীণ ফোন,
এমন নির্জনঝাট বাসা কোথাও পাবেন না। পানি আর একটু একটু সমস্যা আছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হইল বাসার নিচেই ফ্লেক্সিলোডের দোকান, যখন তখন ফ্লেক্সিলোড করতে পারবেন।
এই শোনো না, চলো না বাসাটা নিয়ে নিই।
ফ্লেক্সিলোডের জন্য এই বাসা নিব কি বলো?
ফ্লেক্সিলোডের জন্য আর বাসা পাল্টাতে হবে না, এখন যে কোনো গ্রামীণ ফোন নাম্বার থেকে নিজেই ফ্লেক্সিলোড করতে পারবেন জিপের মাধ্যমে। জিপে দিয়ে 37 রিচার্জ পাবেন, 37 মিনিট বোনাস টক টাইম, 37 MB ফ্রি ইন্টারনেট। জিপে সার্ভিস পেতে দেন *777# অথবা জিপে অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে। জিপে।
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সব কিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কে দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপিয়াতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, SMS, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50% ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
আমার মেয়ে অর্পিতার জন্মের পর বার্থ স্পেসিং এর কথা ভাবছিলাম। আমার ডাক্তার যখন মাইক্রোডোজ মাইপিল এর কথা বললেন, আমি ভাবলাম ওয়াই নট, এন্ড ইউ নো হোয়াট, ভাবতেও পারিনি মাইপিল আমাকে এত পারফেক্টলি স্যুট করবে। এন্ড আই এম সো গ্ল্যাড আই'ম অন মাইপিল।
I'm so glad.
MyPill, a microdose oral contraceptive from SNC.
Dosto, tor kono idea nei tor jonno ami ki ki korte pari?
Tai,
ekbar khali mukh phute chabi, to duniya shob kichu pabi.
Okay, eto jodi parish, tu amare table fan ar baby desk e ekta change likhe probanai de.
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপিয়াতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এসএনএস, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50% ফ্রিও পাবেন। চলো বহুদূর, গ্রামীণফোন।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুটের পয়েন্ট ওয়াইফ এম, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভোট আসাম, আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকে অতিথিরা। এবং আমরা এখন ফেসবুক লাইভে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে কারা বসে আছেন। আমি রাসেল, আমার সাথে মাসুম ভাই আছেন, আছেন এখানে আহমেদ বাবু, এখানে দেখতে পাচ্ছেন আলিফ আছেন, ফারনান আছেন এবং হাফিজ মাইউদ্দিন সাহেব আছেন, আমাদের এখানে আছেন সাদিক ভাই দেখতে পাচ্ছেন, আমাদেরকে ভিডিও করছেন যিনি, আপনি চেহারা দেখায় দেন। এবং আমাদের এইখানে আছেন সিক্স সিজনের সমস্ত যারা আমাদেরকে হেল্প করছেন, থ্যাংকস ফর ইয়োর হসপিটালিটি, সিক্স সিজন হোটেলের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এবং সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আজকে যারা হচ্ছে এখানে যারা এখানে মানে আরো অনেকেই আছেন, আপনারা আছেন, আপনারা সবাই আপনাদের এসএমএস দেখতে পাচ্ছি এবং এখানে অনেকেই আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যালো ইমরান বাপ্পি নড়াইল থেকে, জাহিদ খুলনা থেকে, জনি কুমিল্লা থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন জানিয়েছেন হ্যালোইনের শুভেচ্ছা। নিঝুম আমাদের আজকের সাথে আছেন, আমার সাথে রয়েছেন মজিদ, এছাড়াও পারভেজ আমাদের সাথে আছেন, আপন আছেন, গালিব আমাদের সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনিক সানি, এছাড়াও প্রান্ত সাব্বির অসিত, এছাড়াও রয়েছেন মোস্তাক বেইলি রোড থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এহসান, এছাড়াও রিয়াজুল আমাদের সাথে রয়েছেন, খুলনা থেকে রয়েছেন। এই যে কোনো স্ক্রিপ্ট থাকে না আমাদের, আমরা একদম যে যা আসছে এসএমএস আমরা ডিরেক্ট সেটা পড়ছি, তো বুঝতেই পারছেন যেখানে কোনো ধরনের কোনো মানে যা আপনারা পাঠাচ্ছেন তাই পড়ছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন। তো আমি চলে যাবো এখন বাবু ভাইয়ের কাছে এবং আপনার কাছ থেকে আমি যে ঘটনাটা শুনবো আপনার কাছে, আপনি সম্ভবত শুনতে আপনি বলতে চাইছেন একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, আপনি বলবেন।
আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম সম্পর্কে এক মামার কাছে। তো আমি বেড়াতে গেছিলাম গ্রামে, পরিবেশটাও খুব সুন্দর ছিল, মানে ডিফারেন্ট সামার টাইম। উনি বাসার বাইরে ঘুমাতেন, তখন বাসার বাইরে একটা চৌকি পেতে ঘুমাতেন এবং আমি ওনার সাথে গিয়েছি, উনি শুয়ে শুয়ে তখন আমি বলছিলাম যে ভূতের গল্প শুনতে চাই, সেই সময় উনি ভূতের গল্পটা বলেন আর কি।
আচ্ছা,
তো এটা হচ্ছে গ্রামের একটা ইয়াং ছেলেকে নিয়ে আর কি। সেই ছেলেটার খুব কিউরিয়াসিটি ছিল জাদুটোনা সম্পর্কে। তো গ্রামের যে একজন মানে টোটকা জাদুকর, এদের সাথেও সে কথা বলে। এবং আপনি জানেন যে কিছু অঞ্চল আছে আমাদের দেশেই যেগুলো একটু পশ্চিমবঙ্গের কাছাকাছি, সব জায়গায় জাদুটোনা, যেমন অনেকেই ওই দেখা যাচ্ছে যে পিঠা নষ্ট করার মন্ত্র জানে, তারপর এরকম অনেক কিছুই জানে এবং এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে বেশ প্রচলিত। তো তার খুব আগ্রহ হয় যে এই ধরনের কিছু শেখার জন্য। তো সে খুঁজতে খুঁজতে গ্রামের এক মানে পুরোহিত টাইপের থাকে, সে আপনার মানে এই শ্মশান ঘাটের পাশে বসে বেশ সাধনা রচনা করে আর কি। তো তার কাছে যায় আর কি, যে প্রায় বলে যে আমাকে জাদু শেখান, জাদু শেখান, আমি জাদু শিখতে চাই। তো সে তাকে ধমক টমক দিয়ে প্রায় বের করে দেয়, বলে যে বেটা তুই মুসলমানের পোলা, তুই জাদু শিখবি কি, মন্ত্র শিখবি কি, এই যে অনেক বকা টকা থাকে আর কি। তো সে ছেলেটা এটা তো নমে না, সে মাঝে মাঝে আপনার এই যাওয়া আসার মধ্যে থাকে আর কি। তো একদিন এরকম বিকালের দিকে আর কি, পরন্ত বিকালে সে ওই ওই যে পুরোহিত ছিল তাকে দিয়ে বেশ বদার করতেই থাকে আর কি, যাবে না সে বলে যে আপনি কি বলেন, আপনাকে যত সেবা করা দরকার আমি সেবা করবো, এই সেই অন্তর। তো সে বলে আচ্ছা তোর জাদু শেখার খুব শখ, বলে হ্যাঁ, যা যা করতে বলবো পারবি, যদি পারিস পেলে মনে কর যে তুই কিছু শিখতে পারবি। তো বলে বলছে যে জাদু শিখলে কি হয় এটা জানিস, এটা হলো কালো জাদু এরকম। তো সে মুখ হা করে দেখালো ফার্স্টে, তো তার মুখ যখন হা করে দেখাইছে মুখের মধ্যে সব দাঁত গুলো ছিল কালো, কুচকুচে কালো মুখের ভেতরটা। তো ওইটা দেখে ছেলেটা ফার্স্টে ভয় পেয়ে যায় যেরকম মুখের মধ্যে মানে কালো হয়ে গেছে এরকম। তো বলছে এটা কেন জানিস, কেন বলে এটা হলো ফসল, কালা জাদু করছে এটার ফসল। তো বুঝিস এটা এত সোজা জিনিস না, এটা শিখলে জীবনটা এরকমই হয়ে যাবে। তো সে মানে কিছুটা শুনে তখন বলে যে তোরে অনেকগুলো আমি সাধনার পথ দিতে পারি যেগুলোতে কিছু শিখতে পারবি, তো একটা আছে এটা কি তুই মানে আমার মনে হয় না তুই পারবি, সেটা হলো মনসা দেবীর মন্দিরে যেতে হবে তোর, যেখানে শুধু সাপ। তো ও শুনে সাপের ব্যাপারে তার বেশি অ্যালার্জি ছিল, তো সে তখনই এটা বলে দেয় যে না আসলে আমার এটা আমি আমার এ করলাম কতদিন যে যা তোর শেখা লাগবো না। তো তারপরে সে অনেক বলে যে আমার একটু শেখান সেখানে, শেষে বলার পর তখন বলে আচ্ছা ঠিক আছে তুই কালকে আসিস তোর আমি বলবো। তো পরদিন সে যায় বলে যে এই সময় আসবি, আসার পর দেখে যে সেই পুরোহিত আপনার ধ্যান করতেছে। তো ধ্যান করা অবস্থায় তাকে বলে যে তোরে আমি কাজ দিলাম যে নেক্সট পূর্ণিমা যেদিন আসবে তো সেই পূর্ণিমার দিনে তুই আমার এখানে আসবি বটগাছতলায়, এসে আমাকে একটা শিকড় নিবি, আমি তোর একটা শিকড় দিব, এই শিকড়টা সাথে করে নিয়ে তুই হেঁটে হেঁটে এত ক্রোস দূর ওইখানে একটা শ্মশান আছে সেই শ্মশানে যাবি। তো সেই শ্মশানে যে ওইখানে যে পুরোহিত আছে তাকে কয়দিন আগে মাটির তলে পোতা হয়েছে, মানে পোতা হয়েছে বলতে তারা মানে মাটির নিচে ওরা মানে পুঁতে ফেলে সামথিং লাইক দ্যাট, হয়তো পোড়ায় না বা সামথিং, তাদের কোনো রিচুয়াল এটা, হয়তো মারা গেলে বলে ওইখানে যাবি মাটির তলে পোতা হয়েছে। তো ওখানে যে মাটি তুলবে আমাদের ভাষা বলার চেষ্টা করতেছে আর কি, বলে ও ওইখানে যে ওই মাটি খুঁড়বি, খুঁড়ে ওই পুরোহিতের মাথাটা কেটে নিয়ে আসবি। হ্যাঁ কেটে ওই একটা পথ বলছে যে এই পথ দিয়ে তুই চলে আসবি এবং তোকে যতই ডাকবে যত যাই বলবে তুই তাকাবি না শুনবি না, সোজা চলে আসবি এসে ঘুরে আমার এই এই গাছতলাইনে মাথাটা রেখে যাবি, তাহলে তোর আমি ই হবে মানে তোর কিছু একটা পাবি আর আমিও তোকে কিছু দিব। তো ওই ছেলেটা মনে করছে গ্রামের ছেলে ছিল এবং সে বেশ এই দিকে খুব সাহসী, সাপের ব্যাপারে অ্যালার্জি থাকলো সেটাকে খুব একটা কঠিন মনে করেনি। তো বেশ প্রিপারেশন নিতে থাকে কাজটা করার জন্য, ঠিক আছে বলতে হচ্ছে যে ধর্মীয় প্রিপারেশন তার মধ্যে ছিল না, ধর্মীয় মূল্যবোধ খুব একটা ছিল না, আর তার ফ্যামিলির থেকেও তাকে এই ব্যাপারে খুব একটা ই করা হয়নি। যাই হোক সে প্রিপারেশন নিতে কাউকে কিছু বলে না, তো যথারীতি যে দিনটা আর কি আপনার মানে এসে পড়ে আর কি। তো ওই পুরোহিতকে বলে দিছিল যে পূর্ণিমার দিন কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং চাঁদ মেঘে ঢাকা থাকবে, তুমি চাঁদ দেখতে পাবি না, পূর্ণিমা বলে যে চাঁদ দেখবি না না মেঘে ঢাকা থাকবে এরকম কিছু কথা ওকে বলে দেয়। তো ও দেখে আসলেই সন্ধ্যার থেকে আপনার টিপ 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 বৃষ্টি পড়া শুরু করছে এবং সে আপনার রওনা দেয়। তো রওনা দিয়ে তার ফার্স্টে যেটা করতে হবে সে কোড় আনতে যেতে হবে। তো সে হেঁটে 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 ওই কাদা পাড়ায় পাড়ায় গ্রামের রাস্তা এর মধ্যে মনে করেন ই হচ্ছে বৃষ্টি হচ্ছে, যে যে গাছতলায় যায়। তো গাছতলায় যেয়ে দেখে ওই পুরোহিত ওখানে নাই, পুরোহিত নাই কিন্তু একটা ছোট চৌকির মতো রাখা, সেই চৌকির উপরে কাপড় চোপড় দিয়ে কি ঢেকে রাখবো মানে একটা কাপড়ের পুকুরির মতো। তো সে কিছুক্ষণ দাঁড়ায় থেকে কেমন গা শিশির করতে থাকে, তো একসময় সে কাপড়ের পুকুরিটা সরায় সরায় ওখানে যেয়ে দেখে যে আপনার একটা ছোট্ট এরকম মিশের মতো রাখা, তার জন্য একটা সিঁদুরের মানে সিঁদুর গাছের যে মানে লাল একটা ই থাকে আর কি সেটার পাশে একটা শেকড়ের মতো রাখা। তো করে কেউ দুইটা নেয় নিয়ে ওখান থেকে হেঁটে ওকে যে বলছে যে শ্মশানের উদ্দেশ্যে যাওয়া সেখানে সে আস্তে আস্তে হেঁটে যেতে থাকে। তো হি স্টার্টস টু ট্রাভেল, হাঁটতে থাকে হাঁটতে থাকে এবং রাস্তা দিয়ে দেখে যে বেশ মানে প্যাচপ্যাচা কাদার রাস্তা এবং রাস্তা রাস্তা আস্তে মানে অনেক বন্ধুর হয়ে গেছে, যেহেতু ওই যে শ্মশানটার কথা বলছে সেখানে কিন্তু ওই যে পুরোহিতের কথা বলে থাকতে এবং ওখানে মানুষজন খুব কম যেত আর কি, খুব কম যেত এবং সম্ভবত সেখানে একটু নিচু কাস্টের যারা ছিল তাদেরকে ওখানে পোড়াইতো আর কি, ঠিক আছে। তো ফাইনালি সে যখন যায় শ্মশানের ওখানে যে মানে সে ফাইন্ড আউট করে যে বেশ মানে ঘুরিঘুটি অন্ধকার টাইপের হয়ে গেছে এবং আকাশ মেঘে মানে পুরো ঢাকা, ওখানে আপনার মাঝে মাঝে শব্দ আসতেছে মাইক টাকার, তো বেশ ভয় পেয়ে যাচ্ছে। তো এর মধ্যে সে খুঁজে 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 বের করে যে এই জায়গাটাতেই পুরোহিতটাকে ই করা হয়েছিল। তো সেখানে যে সে আপনার সাথে করে একটা দাওয়ের মতো নিয়ে আসছিল সেটা দিয়ে মাটি কোচানো শুরু করে, মাটি কোচাতে 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 বেশ ই বের করে। এক পর্যায়ে সে দেখতে পায় যে সে পুরোহিতের মানে মাথার অংশটা সে পায় যে মানে মাথা শুরু হয়েছে, তখন তার বেশ ভয় লাগে ফার্স্টে মানে হি গেট রিয়েলি স্কেয়ার্ড, ভয় পাওয়ার পরে সে মানে কিছুক্ষণ দমে যায় এবং ভয় পায় যে আমি চিন্তা করবো কিনা মানে কাজটা করবো কিনা। সেই অবস্থায় মনে করেন যে ভয় পেয়েও সে এটা ছাড়ে না, সে আরও মাটি মাটি কুড়তে থাকে, তো কুড়তে কুড়তে সে কাঁধ পর্যন্ত চলে আসে। কাঁধ পর্যন্ত চলে আসার পরে সে চিন্তা করে যে এখন মানে আমাকে মাথাটা নিতে হবে, তো চোখ বন্ধ করে সে আপনি মাথাটাকে কেটে ফেলে সেখান থেকে। তো কেটে ফেলার পরে সে মাথা নিয়ে মানে বেশ মানে ঘোরের মধ্যে চলে গেছে, সে আসতে থাকে আর কি রাস্তায়, এবং যখন আসতেছে সে মানে শুনতে পায় যে ওকে অনেকে ডাকতেছে নাম ধরে, তার নাম ধরে ডাকে, বেশ আপনার একটা মানে ই গলা আর কি, মানে 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 বিষণ্ণ টাইপের গলায় ডাকতেছে মানুষ। তো ওগুলো গায়ে মাখে না, যেহেতু তাকে আগে পুরোহিত বলে দিছে যে তুমি এটাতে রিপ্লাই দিতে পারবা না, তোমাকে যে ডাকবে বা কত কিছু দেখবা সেগুলোর সাথে তুমি নিজের মানে কোনো রকমের ইন্টারাকশনে তুমি যাবা না। তো হেঁটে আসতে থাকে, তো এক পর্যায়ে বেশ কাছাকাছি যখন চলে আসছে যে ওই পথটা ডিটোর যে পথটা নিয়েছিল সে মানে আপনার ঘুরে যে পথটা দিয়ে আসার কথা, সেখানে রাস্তার মধ্যে দেখতো একটা বাসঝাড়। এবং বাসঝাড়ের মাথায় যখন সে যাচ্ছে বাসটার কাছে দিয়ে, তখন দেখতেছে যে আকাশে হালকা আলো আসছে, মানে মেঘ কেটে যাচ্ছে। ও দেখতে পায় যে একটা বড় লম্বা বাসের মাথায় একটা সাদা কি যেন লটকে আছে। মানে যখন আরেকটু কাছাকাছি যায় তখন সে দেখে যে একটা মহিলা, সে একটা বাসের মধ্যে মহিলাটা লটকে আছে। জাস্ট লাইক বাসটা দোলে যেরকম বাতাসে, বাসের মাথায় একটা মানে দেখবেন যে বাসটা বেশ ফ্লেক্সিবল একটা জিনিস, এটা মাথায় যদি ভারী কিছু দিয়ে দেয় তখন কিন্তু এটা বেশ মানে দুলতে থাকে ডিফারেন্ট আকারে। দেখে লটকে আছে একটা মহিলা, লটকে আছে তার চুলটা একদম উপর থেকে মাটি ছোঁয়া, এবং এটা লাইক সোয়াইপ করতেছে মাটিতে, সাদা মাটিতে। এবং মানে ইটস লাইক মানে এটা একটা জীবন্ত মানুষের মতো চলে আসে। তো ও এটা দেখে বিশাল একটা ধাক্কা খায় মনের মধ্যে, দাঁড়ায় যায়। এই সময়টাতে সে তার পিঠের মধ্যে পুরো দেখে যে একটা ঠান্ডা ঘাড়ের মধ্যে স্পর্শ। তো খাট করে ফিরে তাকায়, সে ফিরে তাকায় দেখে যে মাথাটা কেটে নিয়ে আসছে সেই যে মানে একটা বডি, সেই বডিটা পিছনে দাঁড়ানো এবং তার পিঠে হাত দিয়ে ধরছে। এটা দেখে সে চিৎকার করে মাথাটা ফেলে ওইখানে বসে যায়। এবং পরদিন তাকে নাকি গ্রামের মানুষজন পায়। পাওয়ার পরে তার অনেক জ্বর ছিল, এই ছিল, অসুস্থ ছিল, এবং তারপর থেকে সে মানে বেশ একটু মানে অতি প্রাকৃত মানে অতি প্রত্যস্ত আর কি, পাগল টাইপের হয়ে গেছে। এবং সে নাকি ওই বুড়া বয়সে তখন অনেক কিছু উল্টাপাল্টা দেখতো, ই করতো, আর মানে ছোটোখাটো লেবারে কাজ করে, মানে লাইফে তার আর কিছু করা হয়নি আর কি, ই কুডন্ট ডু এনিথিং, অ্যাবনর্মাল হয়ে গেছে লাইফে। ওকে, এটা ছিল ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমাদের সাথে অনেকে এস এম এস এ জয়েন করছেন অলরেডি। তানজিম আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে, এছাড়াও আরিয়ান আমার সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন রাজশাহী থেকে মুরাদ, এছাড়াও শিরা সারতাজ আমাদের সাথে রয়েছেন, দিগন্ত আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন আর যে জুনায়েদ, এছাড়া আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জেরিন, এছাড়াও আরাফাত, এছাড়াও পারভেজ সহ আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আরও অনেকেই। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শামীম হুসাইন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরাফাত শিমুল, এছাড়াও মুন্না আমাদের সাথে রয়েছেন বসুন্ধরা থেকে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি দিগন্ত থেকে শুরু করে আরও অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরও একবার, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো, তারপরে আমরা ফিরে আসছি আবার আপনার কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, আমরা যাচ্ছি আবার আপনাদের কাছে, আপনাকে খুঁজছিলাম আমি।
আসসালামু আলাইকুম মিসেনার, ধন্যবাদ জাসির ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এটি আমার এক ছোট ভাই, যেটা রাজ ওর বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার কাজীবাধা নামক স্থানে, ওর নাম সজীব, ও ফরিদপুরের শ্যামসুন্দরপুর নামক একটা গ্রাম আছে, ওই গ্রাম থেকে এই ঘটনাটি কালেক্ট করে আমাকে দিয়েছে ভূতের গ্রামে শেয়ার করার জন্য। এটা আমি শেয়ার করতে চাচ্ছি। শ্যামসুন্দরপুর গ্রামে এই ঘটনাটি বেশ প্রচলিত। তো এই ঘটনাটি ঘটে 1955 সালের দিকে। 1955 সালে ওই গ্রামের একটি বাড়ি ছিল, সেই বাড়িতে বেশ সম্ভ্রান্ত একটা বাসা বাড়ি ছিল, ধনী পরিবার আর কি। ওই ধনী পরিবারের যিনি মহিলা ছিলেন আর কি, ওরা হঠাৎ করে ওনার একটা রোগ হয়, ওই রোগে ওনার শরীর অস্বাভাবিক রকমের ফুলে যায়। তো ফুলে যাওয়ার পর উনি যেহেতু শরীরে অনেক গহনা পরতেন, স্বর্ণের গহনা পরতেন, তো ওই অস্বাভাবিক রকমের ফুলে যাওয়ার কারণে উনি মারা যান হঠাৎ করে। কিন্তু সমস্যা হলো ওনার জানা যখন লাশের যখন গোসল দেওয়া হবে, তো ওই হাত যেহেতু অতিমাত্রায় ফুলে গিয়েছে, হাতের যে গহনাগুলো ছিল, বালা যেগুলো ছিল, এগুলো কিন্তু আর খোলা যায় নাই, কিন্তু ওনার গলায় যে গহনাগুলো ছিল এগুলো খোলা গিয়েছিল। তখন লোকজন সবাই জানতো যে ওনার হাতে যে গহনাগুলো ছিল এই গহনাগুলো যেহেতু খোলা যায় নাই, এই গহনা সহই ওনাকে কবর দেয়া হয়। ওই গ্রামের দুজন মানে লোক তারা চিন্তা করে, যেহেতু ওই মহিলার হাতে অনেক ভারী ভারী ডান হাতে বা হাতে তিনটা তিনটা করে ছয়টা স্বর্ণের বালা আছে, সুতরাং আমরা রাতে গিয়ে কবরটি খুঁড়ে ওনার হাত থেকে ওই বালাগুলো আমরা ছোটানোর ব্যবস্থা করব। তো যে ভাবা সেই কাজ, ওনারা রাতের বেলা, তৎকালীন সময় তো এরকম কবরস্থান ছিল না, ওরকম লাইটও ছিল না, অত্যন্ত মানে একটা ভয়ঙ্কর কবরস্থান বলতে একটা আতঙ্কের জিনিস একটা বোঝাতো ওই সময়তেই আর কি, ওই সময় আর কি 50-এর দশকে।
ওনারা দুজন ওখানে যান, যাওয়ার পর কবরটি খোঁড়েন, মানে মৃত্যুর দুদিন পর আর কি, লাশ তখনও কিছু হয়নি আর কি। তো খোঁড়ার পরে যখন দেখলেন যে আসলে তো হাত অনেক মোটা, কিন্তু এখান থেকে আর বালা খোলার কোনো উপায় নাই, বালা খোলার একটাই উপায়, কবজি থেকে হাতটি কেটে ফেলতে হবে, তাহলেই শুধুমাত্র বালাটা বের করা সম্ভব। ওনারা আগের থেকে সেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন এবং যথারীতি ওনারা তাই করেন, কবজি থেকে হাতটি মানে কেটে ফেলেন এবং ওই বালা তিনটি তিনটি করে ছয়টি বের করে নিয়ে আসেন, দুই হাতি কাটেন এবং ওনারা তিনটা তিনটা করে বালা ভাগ করে নিয়ে চলে যান এবং কবরটা আবার সুন্দর করে এমন ভাবে ঢেকে দেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। ওনারা যথারীতি ওই জিনিসগুলো নিয়ে বাসায় চলে আসেন। প্রথমে এক দুই দিন কোনো কিছু কোনো সমস্যা হয় না। তৃতীয় দিন রাত্রে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওদের মধ্যে একজন রাত্রে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উনি ফিল করলেন কে যেন ওনার গলাটা চেপে ধরেছে, মানে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করছে। তো উনি হাত দিয়ে ছোটানোর চেষ্টা করছিলেন, কিন্তু খেয়াল করলেন যে যে জিনিসটি ওনার গলায় চেপে ধরেছে সেটি শুধু আঙ্গুল থেকে কবজি পর্যন্ত, এরপরে আর কোনো হাতের কোনো অস্তিত্ব নাই, শুধু এতটুকু জিনিস ওনার হাত চেপে ধরেছে। উনি প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করেন, ওনার পাশে ওয়াইফ ছিল, উনি ঘুম ভেঙে যান। ভেঙে যাওয়ার পরে ওনার ওয়াইফ এবং উনি দুজনই দেখেন যে ওই ছোট্ট হাত, দুটো হাত মানে কবজি পর্যন্ত হাত, এই দুটো হাত উড়ে গিয়ে সুন্দর করে জানালার যে জানালাটা ছিল জানালার কপাটটি খুলে জানালা দিয়ে বের হয়ে গেল। ওনারা দুজনই সেটা দেখেছেন। যখন এটা দেখলেন দুজনই খুব ভয় পান। পরের দিন যিনি ওই যে বালা চুরি করেছিলেন ওই লোকটি, তার সহযোগী যিনি যিনি আরেকজন সাথে ছিলেন, তাকেও ঘটনাটি শেয়ার করেন। শেয়ার করার পর ওই লোকটি বলে একই ঘটনা ওই রাত্রে তার সাথেও ঘটেছে, মানে সেম ঘটনা ওই একই রাত্রে দুজনের সাথে ঘটে। তো ওই দুজন ওই খুবই ভয় পেয়ে যান। তারপরে ওই আমরা জানি রাসেল ভাই, ওই যে আগে দেখতাম যে বৃষ্টি হলে অনেক সময় কই মাছ পুকুর থেকে উঠে আসে, আমরা এটা দেখতাম, আমিও দেখেছি আর কি। তো ওই সময় ছিল বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে রাতের বেলা বৃষ্টি শুরু হয়। তখন ওই যিনি ওই যে হাত কেটে বালা নিয়ে এসেছিলেন উনি চিন্তা করলেন যে ওনার বাসার পাশেই তো পুকুর, ওই পুকুরে আবার প্রচুর মাছ টাছ আছে এবং একটা বাঁশের ঝোড়ও আছে সেখানে। তো উনি একটা ওই সময় ওনার কাছে টর্চ লাইট ছিল না, একটা হারিকেন জ্বালিয়ে হারিকেনের উপর পলিথিন দিয়ে যাতে বৃষ্টির পানি না পড়ে, উনি আর একটা ছাতি নিয়ে ওই মাছ উনি সংগ্রহ করবেন, মাছ উঠে এসেছে কিনা এইটি দেখার জন্য উনি বাইরে বের হন। এবং সত্যি সত্যি গিয়ে দেখলেন যে অনেক বেশ ওই বাঁশের নিচে যেখানে বৃষ্টির পানি প্রবাহ হয়ে পুকুরে চোখ পড়ে যাচ্ছে সেখানে ছোট ছোট কি করে লাফালাফি করছে অনেক। তো উনি মনে করলেন এগুলো মাছ, এগুলো আমি এখন যে ধরি। তো উনি কিছু জিনিস মানে মাছ রাখার জন্য একটি পাত্র নিলেন, পাত্র নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করলেন যে জিনিসগুলো লাফালাফি করছিল ওগুলো আসলে মাছ না, অসংখ্য কবজি থেকে কেটে ফেলা হাত লাফালাফি করছিল সেখানে মাছের মতো। উনি দূর থেকে সেটা মাছ মনে করেছিলেন এবং উনি যখন ওটা দেখে যখন ভয় পেয়ে দৌড় দিয়ে বাসা আসতে যাবেন তখনই ওই কবজি থেকে এই হাতটি দুটি হাত ওনার পা চেপে ধরেন, পা চেপে ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উনি অনেক চেষ্টা করে ওখান থেকে রক্ষা পেয়ে দৌড়ে ঘরে চলে আসেন। ঘরে চলে আসার পরে উনি ওনার স্ত্রীকে এই ঘটনাটি সম্পূর্ণ শেয়ার করেন যে আসলে ওনারা এই কাজটি করেছেন এবং যার ফলে এই হাতের এই কবজি থেকে কেটে ফেলা এই হাতের এই ঘটনাটি ওনাদের সাথে ঘটছে। তখন ওনার স্ত্রী পরামর্শ দেন যে তুমি ভালো কোনো হুজুরের সাথে গিয়ে আলোচনা করো, উনি কি পরামর্শ দেন এই বিষয়টি নিয়ে। তখন ওনারা ওই যে যারা দুজন বন্ধু আর কি যিনি কাজটা করেছেন দুজনই একজন হুজুরের কাছে গিয়ে পরামর্শ করেন। তখন হুজুর একটাই পরামর্শ দেন, সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করেছো অন্যায় করেছো, তোমরা এই বালাগুলো আবার ওই কবরে রেখে আসো। তখন ওনারা চিন্তা করেন আবার সত্যি তাহলে আমরা ওই কবরে গিয়ে ওইটা রেখে আসবো। তখন ওই কবরে রেখে যেদিন ওই হুজুরের কাছে পরামর্শ করতে গিয়েছিলেন ওদিন ফিরতে ফিরতে আবার ওনাদের রাত হয়ে যায়। তো ওনারা যখন বাসায় ফিরছিলেন দুজন একই সাথে, তখন ওনাদের রাস্তায় আসার পথে একটি বড় বট গাছ পড়ে। তো হঠাৎ করে রাতের বেলা খেয়াল করলেন আসার সময় যে ওই বট গাছে ওই যে মহিলাটি যিনি মারা গিয়েছিলেন উনি ঝুলছে, কিন্তু ঝুলছে কিন্তু গলায় ফাঁস দিয়ে ঝুলছে না, মানে গলায় কোনো দড়ি নাই, এমনি শূন্য ঝুলছে এবং ওনার হাত দুটো কাটা এবং দূর থেকে ওনাদেরকে ইশারা করে দেখাচ্ছে ওই মহিলা, এই দেখো আমার হাত নাই। এবং ওই যে হাত দুটি ওনার কবজি থেকে আলাদা হয়ে হাত দুটি, ওই হাত দুটি মানে উড়ে উড়ে ওনাদের দিকে আসছে। ওনারা ওখানেই দুজনই সেন্সলেস হয়ে পড়ে যান পরবর্তী দিন সকালবেলা লোকজন ওখানে পায় ওনাদেরকে। তবে এই ঘটনাটি উনি প্রথমে কাউকে শেয়ার করেনি কি কারণে ওনারা ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে এই ঘটনাগুলো ওনার শুধুমাত্র ওনাদের ওয়াইফকে এই ঘটনাগুলো শেয়ার করেছিলেন। তারপরে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই বালা তিনটি, এই বালা ছয়টি আর কি, প্রত্যেকের কাছে তিনটি করে ছিল, ওনারা কবরে গিয়ে সেটা লিখে আসবেন। এবং সত্যি ওনারা যান সেখানে, ওনাদের স্ত্রীকে বলে গিয়েছিলেন যে আমরা এই কাজ করতে যাচ্ছি। কিন্তু যখন ওনারা কেউই রাত্রের বাসায় ফেরেন নাই, তো ওনাদের স্ত্রীও উদ্বিগ্ন হয়ে গেলেন, একে অন্যের কাছে খোঁজ নিন, সত্যি দুজনের কেউই বাসায় ফেরে নাই। যখন যেহেতু বলে গিয়েছিলেন যে অমুক কবরস্থানে যাব, তারা সেখানে যান, কবরস্থানে যান, গিয়ে দেখেন যে ওনাদের দুজনের লাশ ওই যেই মহিলাটির কবর ওই কবরের মধ্যেই পড়ে আছে। এবং সবাই ওখানে অনেক লোক ছিল, অনেক লোকই সেটা দেখেছে যে ওই মহিলার হাত দুটো কাটা ছিল, যেহেতু ওনারা কেটে নিয়ে গিয়েছিলেন। সবাই খেয়াল দেখেছে যে ওই কবরের মধ্যে ওনারা যেই বালা ছয়টি রেখে দিয়েছে, ওই দুজন লোকও সেখানে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু ওই দুটো লোকেরই কবজি থেকে হাত কাটা। এখন কে কেটেছে, কিভাবে কেটেছে, এটা কেউ বলতে পারে না। তবে এই ঘটনা ঘটার পরেই ওনাদের স্ত্রী, যারা দুজন স্ত্রী, তখন বলেন যে আসলে আমাদের স্বামী এই এই কাজ করেছিল, যার ফলে ওনাদের সাথে এই এই ঘটনা ঘটেছিল, এবং ফলশ্রুতিতে আজকে তাদের এই করুণ পরিণতি। ওনাদের স্ত্রীকে না বললে হয়তো আমরা এই ঘটনাটা জানতেও পারতাম না।
অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের সঙ্গে আমাদের আরো একজন স্পেশাল গেস্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আসলে স্পেশাল গেস্ট না তিনি। আমি ফার্স্টেই বলেছিলাম যে আজকে আমাদের এখানে হ্যালোইন বা ভূতের দিন উপলক্ষে আমরা একটা স্পেশাল এপিসোড করছি, ব্রট টু ইউ বাই গ্রামিং ফোন। এবং আমাদেরকে এইখানে আমরা যেখানে করছি সেটা হচ্ছে সিক্স সিজন হতো, এবং সেখানকার ওনার আমি আপনি আপনি আপনার পরিচয়টা প্লিজ একটু দিন তাহলে ভালো হবে। হ্যাঁ প্লিজ।
আমি কাজী আকিব শাম, আমি সিক্রেন্সের ডাইরেক্টর।
রাইট।
আর খুবই এক্সাইটেড
আমরা এখানে করছি, কালকেও থাকবে। তো এই যে এইগুলো আমরা করলাম, আপনার আসলে এই মানে ইন্সপিরেশনটা বা আপনার এই আইডিয়াটা কিভাবে এসেছে? আপনি কখনো ভয় পেয়েছেন বা এরকম কোনো কিছু বা এরকম?
আমি আসলে হরর ফিল্মের বড় ফ্যান।
ওকে।
ছোটকাল দিয়ে আসলে দেখা যেত, আম্মু অনেক পছন্দ করে, সবসময় হরর মুভিজ দেখা হতো অনেক, আর বাইরে স্পেশালি হ্যালোইনের টাইমে দেখা যাচ্ছে আপনার স্পুকি টাইপের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, তারপরে আপনার গোরি মেকআপ ওরকম টাইপের জিনিস অনেক বেশি করা হতো। আর আমি ক্যানাডায় 14 ইয়ার্স ছিলাম আগে, তো ওইখানে থাকতে হন্টেড হাউসে ভিজিট করা হয়েছে। তো ওইখান থেকে মনে হচ্ছিল বাংলাদেশ আসার পরে যে হ্যালোইনটা আমরা যেরকম করে মানে আমরা নর্মাল ডে হিসাবে অমত নেই, আপনারা অবশ্যই ভূতাসন করছেন ওইটা স্প্রেড করছে, কিন্তু ওই দিক থেকে আমি ভেবেছি যে একটা একটা রুম আছে একটা হন্টেড হাউস বা ওরকম টাইপের একটা স্কেরি একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। কারণ বাংলাদেশে অনেকজনই হরর মুভি পছন্দ করে, কিন্তু হরর মুভির ভিতরে থাকতে যে ফিলিংটা ওইটা আসলে ঠিক মতো করে পাওয়া যায়। তো লাস্ট ইয়ার আমরা করেছিলাম ছোট স্কেলে, লাস্ট ইয়ার আমি আসার পরপরই আসলে বেশি টাইম ছিল না, স্মলার স্কেলে করেছি। তো এবার আরো চেয়েছি রিয়েলিস্টিক বানাতে, আর যে ফিডব্যাকটা পেয়েছি আমরা, অবভিয়াসলি আপনারা ওইটাতে অনেক সাপোর্ট দিয়েছেন পার্টনার হিসাবে, আপনাদের মানে সব শো করার থেকে
না সবকিছু মিলিয়ে আমরা ফাইনাল ঠিক মতো করতে পারলাম, সেটাই সবচেয়ে বড় কথা। এবং আপনি যখন দেখলাম যে অনেকে আসছেন এবং ভয় পেয়ে চলে যাচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে, এখনো দেখলাম যে নিচে অনেকে আসছেন শুনেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা মনে হয় আমরা আবারও আপনার কাছে আবারও মানে আমরা আবারও একসাথে আমরা কাজ করতে পারবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ঘটনায় চলে যাই আবারও, আমার সঙ্গে আবারও চলে যাবো ডক্টর আলিফের কাছে। এবং ডক্টর আলিফ, আপনার যে ঘটনাটা আছে সেকেন্ড যে স্টোরিটা সেটা আপনাকে শুনে ফেলি।
জি রাসেল ভাই, সেটি একজন শিক্ষিকার ঘটনা আমি শেয়ার করবো আর কি। তিনি ঢাকা বাংলাদেশের কোনো একটা জায়গার প্রাইমারি স্কুলের টিচার ছিলেন আর কি। তো ওই গভর্নমেন্ট স্কুলটা প্রাইমারি স্কুল হাই স্কুল একসাথেই করা, তো উনি ছিলেন ক্লাস ফাইভের টিচার, হাজবেন্ড ছিল ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর কি।
তোমার হাজবেন্ড দুজনে একসাথে চাকরি করতেন আর কি, তো পাশেই তাদের নিজেদের বাড়ি ছিলেন, বাড়ি ছিল আর কি। তো সেই বাড়িতে তার মেয়ে থাকতো, তার হাজবেন্ড ওয়াইফ তারা দুজন থাকতো, আর ওনার যে সাজিদা চৌধুরী আমি যার কথা বলছিলাম তার শ্বশুর শাশুড়ি থাকতো।
আচ্ছা,
তো আসলে তারা সব ভালোই ছিল, মানে তাদের লাইফে কোনো ধরনের প্রবলেম ছিল না। কিন্তু অল অফ আ সাডেন 2004 সালে 13 জুলাই তার মেয়ে, মানে 13 জুলাই কেন
অল্পই
হয়, অল অফ আ সাডেন 13 জুলাই তার মেয়ে, ওই দিন মঙ্গলবার ছিল আসলে, মানে হঠাৎ করে তার মেয়ে রাত্রে 10:11টার দিকে খুব জোরাজোরি করে বাইরে যাওয়ার জন্য আমি বের হবো, প্রেশার দিতে থাকে যে আমি বের হবো। তো মা বলে যে তুমি কোনো রিজন ছাড়া কেন বের হবা, তো এইটা তার কাছে জানতে চাইলে। তো মেয়ের সম্বন্ধে একটু বলে নিয়ে আসলে, মেয়েটি ক্লাস 9 পড়তো, আর মেয়েটি একই স্কুলেই পড়তো, ওই স্কুলেই পড়তো। তো মেয়েটির কোনো চলাফেরা ছিল না, তেমন কোনো নেশা ছিল না, কারোর সাথে তেমন একটা মিশতো না। তো মেয়েটি কোচিং করতো, কোচিং করে সন্ধ্যা মধ্যে বাসায় ফিরে আসতো, কোচিং বলতে কি পাশের বাসায় তারই এক কলিগের কাছে মেয়েটি পড়তো। তো ওই দিন রাতের বেলা রাত্রে 11টার দিকে কোনো কারণ ছাড়াই তিনি বললেন যে সে বাইরে যাবে। তো বাবা মা ওনার কাছে এসে বলে, তো উনি বারবার জিজ্ঞেস করছেন বাইরে কেন যাবা, তো উনি বলে যে না আমি বেরিয়ে যাবো, বাইরে যাবো। তো খুব ঝগড়া থেকে শুরু হয়ে যায়, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে সে রুমে চলে যায়। তো তিনি ভাবলেন যে এত রাতে মেয়েটা বেরোতে যাচ্ছে, এটা তো খুব খারাপ সাইন, আমি আমার হাজবেন্ডকে বলি। তো ওনার হাজবেন্ডের খুব আদরের মেয়ে ছিল আর কি, তাদের ফ্যামিলির সবচেয়ে আদরের মেয়ে। তো হাজবেন্ড ওটা রুমে যেয়ে মেয়েটিকে আর কি রাজি করাতে ব্যর্থ হয় যে বলেন, আসলে কয়েকবার জিজ্ঞেস করা হয় তুমি কেন বের হবা, কি কারণে বের হবা, যতই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ততই তার রাগের পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে চিল্লাচিল্লি, রাগারাগি, এমনকি গালাগালিও পর্যন্ত তাদের শুনতে হয়। তো তারা খুব উদ্বিগ্ন হয়ে যায়, ওই দিন রাতটা তাদের খুব কষ্টে পার হয়। তো পরের দিন সকালবেলা রেগুলার যে রুটিন, ওই দিন বুধবার ছিল 14 জুলাই, তো রুটিন মাফিক সকালবেলা 6:30 দিকে তাকে সকালের কোচিং এ পাঠানোর জন্য মা একেবারেই স্কুলের জন্য রেডি করে দিত। তো ওখান থেকে কোচিং করে সকালবেলা কোচিং করে সে মেয়েটা স্কুলে চলে যেত। তো মা রুমে যেয়ে দেখে রুমে কেউ নাই। তো প্রথমে ভাবলো যে কোচিং সেন্টারে চলে গেছে কিনা, কোচিংয়ে চলে গেছে কিনা। তো ওই ম্যাডামের কাছে ফোন দেওয়া হয়, কিন্তু ম্যাডাম বলে না আমাকে তো আসে নাই। আশেপাশে খোঁজ নেওয়া হয়, পরে স্কুলে খোঁজ নেওয়া হয়, কিন্তু স্কুলেও যাওয়া হয় না। তো সেদিন স্কুল থেকে বাসায় চলে আসে এবং আশেপাশের লোকজনদেরকে হেল্প নেয়, আর আশেপাশে সবাইকে জানায় যে ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয় কিন্তু মেয়েটি ফিরে আসে না। আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়ে জানা যায় যে তাদের বাসায় মেয়েটি যায় নাই। তো এই পর্যায়ে তারা খুব টেনশনে পড়ে যায় এবং এক পর্যায়ে জিডি করে থানা মেয়েটাকে খোঁজার জন্য। আশেপাশের এলাকায় মাইকিং করা হয়, আসলে হয় মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। বাবা মা তখন একদম ভেঙে পড়ে যে মেয়েটি হঠাৎ করে জানে। আশেপাশের লোকজন কথা বলা শুরু করে দেয় যে মেয়েটা তো ক্লাস 9 পড়ে, পালিয়ে গেছে কিনা, এসব কথাবার্তাও তার বাবা মাকে শুনতে হয় এক পর্যায়ে। ঠিক ওই ঘটনার 5 দিন পর তাদের বাসার নিচতলার যে কাজের মেয়ে ছাদের উপরে কাপড় রোদ দিতে গেছে, কাপড় রোদ দিতে গিয়ে ট্যাঙ্ক যেখানে যে ছিল ওই পাশটা থেকে দুর্গন্ধ আসছে, খুব বাজে রকমের একটা ছেলে ছিল, মানে একটা লোক ছিল, ওই আশেপাশের বাড়িগুলো রাতের বেলা দারোয়ান আর কি, রাতের বেলা রাতে পাহারা দিত আর কি।
আচ্ছা,
তো ছেলেটাকে নিয়ে উপরে ওঠে। তো উপরে ওঠার পর ছেলেটা খুব কষ্টে বস্তার কাছে যায়, কাছে যেতেই বস্তার গিটটা খুলতেই দেখতে পায় এক মানে চুল দেখতে পায়। তো বোঝা যায় যে একটা একটা এটা একটা লাশ। তো সে আর রিস্ক না নিয়ে পুলিশকে জানানো হয়। তো পুলিশ আসে, এলাকার লোকজন আসে, 7টার মধ্যে এক ধরনের জমাট বেঁধে যায়। বাবা মাও, যে মেয়েটার বাবা মা আছে যে জানে যে হারিয়ে গেছে, তারাও ছাদে আসে। কারণ বস্তা থেকে যখন মেয়েটাকে বের করা হয়, লাশ অনেক বড় চুল, তো বের করা হয়। বের করার পরে ঠিকই বাবা মা চিনে না, কিন্তু রাতের ভাই সবার কাছে তো হচ্ছে জানতে হবে কটকা গন্ধ, মানে অলমোস্ট গলিত লাশ, বিকৃত হয়ে গেছে এরকম কন্ডিশন। কিন্তু আসলে লাশটা কোনো বিকৃত ধরনের কোনো ধরনের সাইনই দেখা যায় না, লাশটা একদম ফ্রেশ, কিন্তু প্রচন্ড দুর্গন্ধ রাস্তা থেকে আসে। তো পোস্টমর্টমের জন্য পুলিশ নিয়ে যায় লাশটিকে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে পোস্টমর্টম করবার পর লাশটার মধ্যে কোনো ধরনের বডিলি টাচ থাকে, অন্য মানুষের কোনো আঙ্গুল হাতের নিশানা পাওয়া যায় না।
রিপোর্ট
থেকে এসেছে যে এখানে কোনো টাচ নেই,
হতে পারে মেয়েটাকে গলা কেটে মেরে ফেলেছিল, কোনো সাইনই পাওয়া যায় নাই। তো মেয়েটিকে বাসায় নিয়ে আসা হয়, পোস্টমর্টেম করার পরে ডেড বডিটা যখন বাসায় পাঠিয়ে দেওয়া হয়, তো যারা গোসল করাচ্ছিল একজন মহিলা হুজুর, তো উনি ওনার সাথে যারা সাহস করে এই গোসল যেখানে করাচ্ছিল, যেসব মেয়ে আত্মীয় স্বজন ঢুকেছে বা মহিলারা ঢুকেছে, তারা বলেছে যে ওর আসলে চুল এত বড় ছিল যে পরিবারের সবাই খুব হিংসা করতো। কিন্তু গোসল করানোর সময় জিনিসটা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা হয় যে মাথার মাঝখানে
চুল ছিল না,
চুল কোনো এক ফোঁটা চুল ছিল না, করার দিয়ে চুল ছিল কিন্তু মাঝখানে কোনো চুল ছিল না। এটা খুব ভয়ের এবং ওইখানে ওর মতো দেখতে খুব ভয় লেগেছে। প্রচন্ড দুর্গন্ধ গোসল করাবার সময়। তো যেহেতু গোসল করানো হয়ে যায়, কোনো মতে গোসল করানোর পর লাশটাকে কবরস্থ করা হয় পারিবারিক গোরস্থানে। রাসেল ভাই এরপরে তো বুঝতে পারছেন যে বাবা মার অবস্থা কিরকম। একমাত্র মেয়ে ছিল, মেয়েটি মারা গেছে। তো এটা ভেবে ভাবতে অনেকটা কষ্ট হচ্ছে। তো বাবা মা ওই বাসায় আপনার হুজুর মাদ্রাসার হুজুর নিয়ে আসা হয়, আত্মীয় স্বজন কিছু হুজুর নিয়ে আসা আশেপাশের মাদ্রাসা থেকে। হুজুররা ছোটখাটো বাচ্চা ছেলেরা আর কি কোরআন শরীফ পড়ছিল আর কি, রাত তখন একটা বাজে। তো ওই মুহূর্তে বাবা ওই কোরআন শরীফ করছিল, তো পাশে একটি চেয়ারে বসেছিল মেয়েটির বাবা। তো হঠাৎ করে মেয়েটির বাবা আঙ্গুল তুলে একটা জায়গায় ইশারা করে, ইশারা করতে করতে বুক চেপে চেয়ার থেকে পড়ে যায়। তাকে ওই মুহূর্তে হসপিটালে শিফট করা হয়। মানে আসলে রাসেলের একই দিনের ঘটনা। মা যেদিন জানতে পারো তার মেয়ে মারা গেছে, ওই দিন রাতে হলো তার হাজবেন্ড হার্ট অ্যাটাক করে ঢাকায় আনতাম তো মারা। তো এইরকম কষ্টের অবস্থায় তো সে আরো ভেঙে যায়, তার সাথে কেউ কথা বলতে পারে না 10-15 দিন, এরকম কন্ডিশন আর কি। তো ছেলে মেয়েটার বাবাকে ঢাকাবার ব্যাক করা হয়, সেই জায়গায় ব্যাক করে মেয়েটির পাশেই কবরস্থ করা হয়। রাসেল ভাই এইটাই ঘটনা না,
ঘটনা হচ্ছে আরো বাকি আছে এখন,
এটা আসলে সারমর্ম বলতে পারেন। তো ওনার যে চাচা যে এই পোস্টমর্টেম করা থেকে শুরু করে লাশ রিসিভ করা পর্যন্ত যে কাজগুলো করেছেন, তিনি যে ইনফরমেশনটা দিয়েছে বাবা মারা যাওয়ার পরে, তো সবাই মিলে গোল টেবিলে বৈঠক হচ্ছিল মিলাদ কিভাবে করবে। ওই মুহূর্তে বলে যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় তোমরা কেউ জানো না, সেটা হচ্ছে আমরা জিডি করি 14 জুলাই, 5 দিন পরে ডেড বডি পাওয়া যায় 19 জুলাই, কিন্তু পোস্টমর্টেম এক ডাক্তাররা বলছে ডেড বডিটা 25 দিন আগের।
এটাই সবচেয়ে মানে আসল
ডেড বডি যদি 25 দিন আগের হয় রাসেল ভাই, তাহলে ওই দিন রাতের বেলা যে বাইরে যাওয়ার বাহানা ধরলো উনি কে ছিল? পরের দিন সকালবেলা তাকে পাওয়া গেল না খুঁজে, কিন্তু পাওয়া গেল ডেড বডি 19 জুলাই তাও বাড়ির ছাদে। জিনিসগুলা মিলাতে পারছিল না। আমার মা তো একদম সেম, কারণ ওই মুহূর্তে তার সাথে এসব ব্যাপারে কোনো কথা বলা পড়া যায়নি, কিন্তু আশেপাশের লোকজন সবাই এই নিয়ে ডিসকাস করলো প্রায় 1 মাস। আসল ভাই ওই এলাকায় তখন মুখ্য সমাচার তখন এই জিনিসটাই যে মেয়েটি কিভাবে মারা গেল। আসলে মেয়েটা পালায়ও জানায় কিছু নাই, ডেড বডিটা ছাদে পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল কেউ কিছু জানে না। তো সবাই সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মাকে একা করেনি, কারণ উনি তো একদম এই পৃথিবীতে একাই হয়ে গেছে, তার হাজবেন্ড ছিল সেও নাই, তো মেয়ে ছিল সেও। তো 1 মাস পর তার শ্বশুর শাশুড়িকে তার দেবর নিয়ে যায় এবং তিনি একা হয়ে যান। তার বোনও তার সাথে অনেকদিন ছিল, কিন্তু সবার তো রাসেল ভাই সংসার আছে, কাজ আছে, সবাই তার নিজেদের নিজ কাজে ব্যস্ত হয়ে যায় 1 মাস পর। তো সেই সে তার বাসায় একা থাকা শুরু করে, সাথেই যে কাজের মেয়েটি ছিল ওই বাসায়, কাজের মেয়েটি তার সাথেই থাকতো। 1 থেকে 1.5 মাস পর হঠাৎ করে শোন কি মঙ্গলবার হবে, এটা সম্ভবত রাসেল ভাই সেপ্টেম্বরের দিকে, ওই বছরেরই সেপ্টেম্বরের দিকের ঘটনা। তো প্রচন্ড ঝড় হচ্ছে, তো বজ্রপাতে জানালাগুলো বাড়ি খাচ্ছিল। এক পর্যায়ে তিনি মানে ওই ঘটনার পর তার হাজবেন্ড তার ওয়াইফ মানে মেয়ে মার মৃত্যুর পরে তিনি রাতের বেলা ঘুমাতেন না।
আচ্ছা,
নর্মালি প্রথম কয়েকদিন সে চুপই ছিল, কিন্তু যখন তার সবার সাথে আস্তে আস্তে ইন্টারাকশন হতে থাকে রাতের বেলা তার ঘুম হতো না। তো রাতের বেলা ঘুম হতো না, এতে উনি সজাগ থাকে, কিন্তু উনি শুয়েছিলেন এই মুহূর্তে। তো এই বজ্রপাতের মধ্যে রাসেলের খুব স্পষ্ট একটা শব্দ আসে তাদের জানালা থেকে, যেসব জানালা বাড়ি খাচ্ছিল তার রুমের ভিতরে পশ্চিম পাশে যেসব জানালা গুলো বাড়ি খাচ্ছিল সেই জানালা থেকে সাউন্ড আসে সাজেদা। তো অবচেতন মনে তিনি বলে তো সাথে সাথে তিনি রিয়েলাইজ করে আমার তো আসলে কি হয়ে
যাওয়ার কথাটা।
তিনি উঠে যান, লাইট জ্বালান, বারান্দা দিয়ে চেক করেন, উঁকি মেরে দেখেন আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু রাসেল ভাই কেউ নাই। তিনি আবারও শোন, আবার সাউন্ড আসে, রাসেল ভাই আমু আমার রুমে আসো, আমার রুমে ব্যাগটা গুছাই যাও। বলে আশ্চর্যজনক, মেয়ে আমাকে ডাক্তার ডাক্তার কিভাবে,
তো ও তিনি কাজের মেয়েটাকে জানান, তো কাজের মেয়েটা তাকে হাত বুলিয়ে বলে সালাম মা আপনি শোন আমি এরকম কোনো শব্দ পান নাই, এটা আপনার মনের ভুল। তো উনি আবার শুয়ে পড়েন, কিন্তু রাসেল ভাই ফজরের পরও আজানের পরও মনে করছিল ফজরের আজান দিবে, তো উনি উঠতে পারছে না, নামাজের জন্য উঠতে পারছে না, ফজরের আজান দিয়ে দিয়েছে, তারপরে সাউন্ড আসতে থাকে আমু কোথায় তুমি আসো আমার রুমে, বারবার ডাকার পরে তিনি কাঁথা মুড়ে ঘুমিয়ে যান। পরদিন সকালবেলা তিনি দেরি না করে ওনার ভাইয়ের বাসায় চলে যায়, ভাইকে সব কিছু বলে যে আমি এরকম রাতে তোর ভাগ্নিকে আর আমার তোর দুলাভাইকে দেখছি, আমি তো থাকতে পারতেছি না এই বাসায়, তো ভাই বলে যে ঠিক আছে তুমি আমার বাসায় থাকো পাঁচ ছয় দিন, তুমি আমার বাসায় থাকো। তো ওই পাঁচ ছয় দিনে তার সাথে এরকম কোনো আর ইন্টারাকশন হয় নাই। তিনি বললেন যে না তাহলে এটা আমার স্বপ্ন বা আমার মনের ভুল ছিল, আমি সারাক্ষণ তো ওদেরকে নিয়ে চিন্তা করি, হয়তো বা তারা বারবার আমার সামনে আসতে চাচ্ছে। উনি কি করলেন যে আমি এখন নর্মাল আছি আমাকে তুই বাসায় দিয়ে আয়, তো ভাইয়ের বাসা থেকে সেটা নিজের বাসা আবার চলে যায় কাজের মেয়েটাকে নিয়ে আসে। যেদিন নিয়ে আসে ঠিক সেদিনের ঘটনা, সেদিন রাতের বেলা তিনি তার ঘুম ভাঙে, জোর অন্ধকারে তাকে শরীরে ঝাঁকি দিয়ে ঘুম ভাঙায়, ঘুম ভাঙায় তার মেয়ে, এরকম কন্ডিশনে এই মা উঠো আমাকে স্কুলে যেতে হবে, আমার ব্যাগটা তুমি গুছাই দাও, এই মা আমি বাথরুমে যাবো আমার চুল আটকাতে হবে, তুমি ব্যাগটা গুছাই দাও, তুমি জানো তো আমার চুলের চুল অনেক বড়, মাথা ঘুরে যায় কি ব্যাপার। এবং তিনি বলে যে আমি স্পষ্ট আমি সেই স্পর্শটা ফিল করছি, আমার মেয়ে আমার হাত ধরে ডাকছে, আমার বডি ডাকছে, আমি লাইট জ্বালাই, আমি আমার শরীর কাঁপতে থাকে, ব্লাড প্রেশার হাই না লো হচ্ছে আমি কিছু জানি না, আমি আমার কাজের মেয়েটাকে জাগাই, কাজের মেয়েটা জাগে না, মনে হয় কাজের মেয়েটাকে কেউ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে যে মেয়েটা জাগছে না। এমন সময় একটা মেয়ে আবার ড্রয়িং রুম ডাইনিং স্পেস ভেদ করে তার রুমে এসে বলে মা তুমি আসো না আমার রুমে, তুমি তো আমার রুমে আসোই না। তো সে খুব অবাক হয়ে যায়, অবচেতন মনে তিনি হাঁটা ধরে ওই মেয়েটার সাথে হাত থাকতে মেয়েটার রুমে চলে যায়। আসলে তিনি যেতে যেতে একটা জিনিস চিন্তা করে, আসলে তো ওরা দুজন মারা যাওয়ার পর আমি মেয়েটার রুমে কখনো যাই নাই, যাওয়া হয়নি তার, তার সেই রুমে ছিল। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে ওই রুমে ঢোকার পর সবচেয়ে কষ্ট পায় লাইট জ্বালানোর পর যে খাটের উপরে তিনি তার লম্বা করে এক গুচ্ছ চুল দেখতে পায়,
মেয়ের চুল। এটা
নিশ্চয়ই শুনেছিলেন, কিন্তু আর গোসলের সময় ছিলেন না, তিনি শুনেছিলেন যে মেয়েটার চুল মাঝখান দিয়ে মিসিং, অনেকের কাছে শুনেছেন, সেই চুলটা তিনি খাটের উপর দেখতে পেলেন। এবং ওই মুহূর্তে তার আর কোনো কোনো আর কিছুই মনে নাই। পরদিন সকালবেলা তিনি তার ভাইয়ের কাছে যান, তার ভাই বলে বাবা এটা আপনার আপনার তোমার মনের ভুল হতে পারে বা কিছু, একজন হুজুর আছে উনি ওনার কাছে চলো যাই, হয়তো উনি ওনার সলিউশন জানে। তো হুজুর বললেন যে কিছু না, আপনি জাস্ট ওই পানিটা খেয়ে মানে পানিটা খাওয়ার আগে আপনি এই একটা সুরা পড়ে নেবেন, আরেকটা পানি আছে এই পানিটা দোয়া পরে পুরো বাসায় ছিটাবেন, মিস করবেন না, প্রতিদিন সন্ধ্যা মাগরিবের নামাজের পর পরই ছিটাবেন। তো তিনি মাগরিবের নামাজের পর পর ছিটানোর পর আসলে একটা জিনিস মনে মানে লাস্ট এই অ্যাডভাইসটা দেওয়ার আগ পর্যন্ত হুজুর বললেন যে যা হওয়ার তা হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি কিছু বলছি না, এটা বললে হয়তো অবাক হয়ে যাবেন, কিভাবে হয়েছে বা কিভাবে হবে কিছু বলছি না, আপনি বাসাটা থেকে না
চলে যান, এখান থেকে
এখান থেকে চলে যান, পারলে যত দূরে পারেন তত দূরে চলে যান, ধারে কাছেও আসেন না আর কখনো আসেন না এই এলাকায়। তো তিনি ওই মুহূর্তে আসলে এই কন্ডিশন গুলো মানে এই কন্ডিশন গুলো অবজার্ভ করার পরে তিনি আর ধরনের কোনো ধরনের রিস্ক নেন নাই, এবং আসলে সত্যি কথা রাসেল ভাই ওই জিনিসটা তার পেছনে এখনো ছাড়েনি,
এখনো পর্যন্ত
তার মেয়ে এবং তার
হাজবেন্ড।
এখন পেইন্টার রাসেল ভাই তিনি স্বপ্নে দেখেন, তিনি মাঝে মধ্যে তাদের সাথে কথা বলেন, লোকজন অবাক হয়ে যায়, এবং আসলে আমি যখন তার সাথে কথা বলি তিনিও কথা বলছিলেন ওই মুহূর্তে।
ওকে ওকে,
এটি ছিল রাসেল ভাই,
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার তৃতীয় ঘটনার জন্য। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে আবার যেতেই হবে, অনেকক্ষণ পর্যন্ত বিরতি নেইনি, এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। তার আগে আমাদের জানিয়ে দিয়ে যেটা এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন 50FORT40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যদি ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm which is bhootfm@radioforte.fm তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জন্য সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আগামী সপ্তাহে যারা গেস্ট হিসেবে আসতে চান
তারা দ্রুত ঘটনা পাঠান এবং আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে www.facebook.com/radiofoodtrend www.facebook.com/bhootfm.rasal সেখানে যান। আমাদের লাইভ আমরা ফেসবুকে গিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে আসিয়া লাউ গেস্ট হিসেবে ছিলেন এবং এখনো আছেন, তাদেরকে দেখতে পারবেন এবং আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, কমেন্ট করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। আমরা চলে যাবার ছোট বিরতিতে, স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফট, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
এসে গেল শার্প টাইটেনিয়াম ব্লেড, যা তৈরি হয় বেস্ট ইম্পোর্টেড স্টিল থেকে। দেশের এক নম্বর ব্র্যান্ড শার্পের টাইটেনিয়াম ব্লেড দেয় ঘরে বাইরে স্মুথেস্ট শেভ নিশ্চয়তা। শার্প টাইটেনিয়াম ব্লেড
এমন নির্জঞ্জাট বাসা কোথাও পাবেন না। পানি আর একটু সমস্যা আছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হইল বাসার নিচেই ফ্লেক্সিলোডের দোকান, যখন তখন ফ্লেক্সিলোড করতে পারবেন।
এই শোনো না, চলো না বাসাটা নিয়ে নিই।
ফ্লেক্সিলোডের জন্য এই বাসা নিব কি বলো?
ফ্লেক্সিলোডের জন্য আর বাসা পাল্টাতে হবে না, এখন যে কোনো গ্রামীণ ফোন নাম্বার থেকে নিজেই ফ্লেক্সিলোড করতে পারবেন জিপের মাধ্যমে। জিপে দিয়ে 37 টাকা রিচার্জ পাবেন, 37 মিনিট বোনাস টক টাইম, 37 MB ফ্রি ইন্টারনেট। জিপে সার্ভিস পেতে ডায়াল *777# অথবা জিপে অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে। জিপে।
আমার মেয়ে অর্পিতার জন্মের পর বার্থ স্পেসিং এর কথা ভাবছিলাম। আমার ডাক্তার যখন মাইক্রোডোজ মাইপিলের কথা বললেন, আমি ভাবলাম ওয়াই নট, এন্ড ইউ নো হোয়াট, ভাবতেও পারিনি মাইপিল আমাকে এত পারফেক্টলি স্যুট করবে, এন্ড আই এম সো গ্ল্যাড আই'ম অন মাইপিল।
আই'ম সো গ্ল্যাড, সো গ্ল্যাড, সো গ্ল্যাড, আই'ম সো গ্ল্যাড, সো গ্ল্যাড, সো গ্ল্যাড, কিউজ আই এম অন মাইপিল।
মাইপিল, আ মাইক্রোডোজ ওরাল কন্ট্রাসেপটিভ ফ্রম SMC।
দোস্ত, তোর কোনো আইডিয়া নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খেলে মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কে একটা CNG হেলিকপ্টার বানায় দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপিয়াতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, SMS, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদি গ্রামীণ ফোন।
এসে গেল শার্প টাইটেনিয়াম ব্লেড, যা তৈরি হয় বেস্ট ইম্পোর্টেড স্টিল থেকে। দেশের এক নম্বর ব্র্যান্ড শার্পের টাইটেনিয়াম ব্লেড দেয় ঘরে বাইরে স্মুথেস্ট শেভ নিশ্চয়তা। শার্প টাইটেনিয়াম ব্লেড।
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খেলে মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কে একটা CNG হেলিকপ্টার বানায় দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপিয়াতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, SMS, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদি গ্রামীণ ফোন।
ভূত FM, the night comes alive with গ্রামীণ ফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুড পেরিড পয়েন্ট OFM, আমি রাসেল আছি সাথে এবং ঘড়িতে সময় রাত 1:28। আমরা এখন আছি 6 সিজন হোটেলে এবং আমরা এখন আমাদের সঙ্গে আমাদের অতিথিরাও রয়েছেন। আর এই মুহূর্তে আমি চলে যাব হাফেজ মাইনউদ্দিন সাহেবের কাছে, তিনিও আমাদের এখানে উপস্থিত আছেন। তো আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, আর সেটা হচ্ছে যে এই যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন কাজ করেন, এরকম কখনো হয়েছে যে কাজ করতে গিয়ে আপনার হঠাৎ করে প্রচন্ড রকমের ভয় লেগেছে?
জি, আমি কাজ করতে গিয়ে অনেক রকমের অনেক সমস্যা পড়ছি, অনেক
সমস্যা পড়ছি, এরকম
প্রচন্ড ভয় ভয় পেয়েছি
এবং যে মনে হচ্ছে আমার এখানে আসা ঠিক হয়নি, আমার কোনো রকমভাবে বেরিয়ে এখান থেকে চলে যেতে হবে, আমাকে সরে পড়তে হবে, আমার কোনোভাবেই এটা আমার আয়ত্তের বাইরে, এরকম কোনো জায়গায় আপনি কখনো দেখেন?
আমি এটা এরকম বলেছিলাম পাগলা নারায়ণগঞ্জ সাইমা, যে ঐশী যে মেয়েটি সাপ হয়ে গেছিল, আমার সবচেয়ে বেশি ভয়ানক সেই জিনিসটাই ছিল।
না কিন্তু আপনি কোন জায়গায় দিয়ে আপনি বুঝতে পারেন কিভাবে যে এটা আপনার ঠিক আয়ত্তের বাইরে, এখানে আপনি আসলে টিকতে পারবেন না?
আয়ত্তের বাইরে সেটা আমাকে বুঝা যায় যখন আমি আমার সামনে বসে, আর আমি যখন বসি আমার জিন যে বাড়িতে বা যার সাথে জিন আসা হয় তখন আমার সমস্ত শরীর বা আমার এমন অবস্থা হয় যে আমি দুর্বল, অনেক দুর্বল, মাথা ঘুরতে থাকে আমার, তখন আমি বুঝতে পারি এটা অনেক শক্তিশালী, ক্ষমতা অনেক বেশি,
অন্য সবকিছু চাইতে অনেক বেশি, এবং তখন আপনি ভয় পেয়ে
আমার প্রচন্ড সমস্যা বেশি রকমের হয়। তারপর আমি একটা তখন এক মনে বিশ্বাসে যা পবিত্র কোরআন সবচেয়ে শক্তিশালী, আল্লাহ কোরআন সবচেয়ে শক্তিশালী, এই কোরআন দ্বারা তখন তাকে আটকে ফেলি।
সেটা তো বুঝতেই পারছি, বাট এরকম যখন ভয়, হ্যাঁ এরকম ভয় আপনি পান,
আমি এরকম অনেক সময় জানি হয়েছে অনেকবারই যে যখন কাজ করতে গেছি তখন আমার শক্তি, আমার যে শক্তি বাহিরে সেটা ও অনেক শক্তিশালী, তখন আমার প্রচন্ড ভয় আছে, আমি প্রচুর ভয় পাইছি, পাইতাম যে এই জিনিস আমি মধ্যে পারবো না, এরকম অনেকবার হয়েছে আমার।
ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা আমাদের সঙ্গে আমরা আপনার কাছে আবারও দেখি যদি আসতে পারি তাহলে আসবো। আমাদের সঙ্গে আছেন ফার্নান, এবং তিনিও আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তো ফার্নান, কিরকম লাগছে আমাদের আজকের সবকিছু এবং আজকের এই আয়োজন কেমন লাগছে? হ্যাঁ ভাইয়া, প্রথমে আপনাকে এবং রেডি সিটিকে অনেক মানে থ্যাংক ইউ যে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর আজকে এখানকার যে সিচুয়েশন যা দেখলাম, নিচে 100 হাউস ছিল, তারপরে যে অনেকে বিভিন্ন ধরনের কস্টিউম পরা ছিল, এই জিনিসগুলো খুব মজা লাগছে আমার কাছে, যে এরকম সিচুয়েশন তো সবসময় দেখা যায় না। তো এইগুলো খুব এনজয় করতেছি, এখনও এনজয় করছি অলরেডি। আর যেটা হচ্ছে যে অ্যাটমসফিয়ারটা খুবই মজার, এরকম আগে আসলে। ওকে, তো ফানুর অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এইবার কিছু SMS পড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে খুব মাহি পুয়ান ঢাকা থেকে SMS করেছেন। কি আশ্চর্য, মানে শিলা আমাদের SMS করেছেন, আমাদের ফুল লাইভ শুনছেন। উদয় বিশ্বাস আমাদের SMS করেছেন, স্বামী মারা লালবাগ থেকে আমাদের SMS করেছেন, বাপ্পি গুলশান 2 থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মেধা রয়, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি দুর্জয়। আর আরেকটা জিনিস আমি সবাইকে জানাতে চাইছিল যে বাংলাদেশ টিম যে আজকে একটা মানে কি বলবো, একটা একটা এরকম মানে what a win, আর এছাড়া কিছু বলার নাই আসলে, মানে মানে এটা হচ্ছে মানে কি বলবো যে তার মানে এত মানে এত মজার উইন, এত 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 অন্যরকমের উইন ছিল সেটা, মানে কি বলবো যে আপনারা সবাই যারা দেখেছেন ওইটা 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 মানে এখনো পর্যন্ত ওই মোমেন্টটা আমি ফিল করতে পারছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে মনটাও সবার অনেক বেশি ভালো, এবং আমার মনে হয় যে অনেক বেশি চার্জআপ, আর সেই জন্যই আজকে জমে উঠেছে ভূত এফএম। আর আমি দেখতে পাচ্ছি শিলা আমাদের SMS করছেন, বাবু যশোর থেকে আমাদের SMS করছেন, জামিলুর রেজা আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন খুলনা থেকে আনোয়ার, এবং তার ওয়াইফ আফরিন এখনও রয়েছেন, এবং তিনি বলেছেন যে আলিফ ভাইকে থ্যাংকস জানিয়েছেন দাদা আমাদেরকে দেখতে পাচ্ছি। মিশন SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে অনেক মিরপুর থেকে। এছাড়াও আমাদের খুল আমাদেরকে জেভিয়ার SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদেরকে জুবাইর, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি রাইফুল বাপ্পি SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ডক্টর শাওয়ার মিরপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তো আপনারা যদি SMS করতে চান মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন FORTA43 স্পেস আপনার নাম, স্পেস আপনার SMS, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এইখানে দেখতে পাচ্ছি যারা ফেসবুকে এখনো পর্যন্ত রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের এইখানে অনেকেই এরকম আছেন। আমাদের এই সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তাফিসা শানিয়া, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সফিন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাসরিন আক্তার, নাহিদা, সামিরা নিপা আমাদের সঙ্গে রয়েছেন, প্রিন্সেস মাহি আমাদের সাথে রয়েছেন, ইনজামামুল হক মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আরিফ হাসান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফায়সাল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিশাত হৃদয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রবিউল ইসলাম রবি, আমাদের সঙ্গে আছেন ফাহাদ বিন অভি, এছাড়া আমাদের সঙ্গে আছেন শাহজাদা শাফায়েত, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আবু সাইম ভুঁইয়া, আমাদের সঙ্গে আছেন শারমিন সুমি,
এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন এছাড়াও বরুণ আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছি স্বপ্নহীন বালক আছেন, রুহান আহমেদ এছাড়াও আফরিন সাদিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রেজাউল আলম সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের পেজগুলোতে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই আছেন, এরকম স্পেশাল এপিসোড হলে আরো বেশি ভালো হবে। থ্যাংকস আ লট জানিয়েছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এম ডি মেহেদি রহমান, জাবিন আখতার আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা তিনি লিখেছেন আই ক্যান বিলিভ দিস, এটা ভূত ফিনিস, দিস ইজ ভেরি নর্মাল। তিনি বলছেন যে আমি ভূত ফিন লাইভ শুনছি এটা বিশ্বাস করতে পারছি না, ভূত ফিন বিশ্বাস করাটা না খুব কঠিন যে কোনো কিছুই, তো আমরা লাইভ দিয়ে দিয়েছি তারপরে যদি আপনাদের বিশ্বাস হয় খুব ভালো, না হলে আমরা অবাক হব না আর কি। আজিম চৌধুরী আমাদের সঙ্গে আছেন, অভিষেক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন নিবিড়, যারা কষ্ট করে এসএমএস করছেন, যারা কষ্ট করে ফেসবুকে লিখছেন কমেন্ট, আমি জানি যে অনেকেই আবার এই মুহূর্তটা চাননি, অনেকে চাননি যে আজকে আমরা পড়ে শোনাই সমস্ত এসএমএস, অনেকে চাননি আমরা পড়ে শোনাই সমস্ত কমেন্ট, বাট আমরা তারপরেও পড়ে শুনলাম এই কারণে যে যারা কষ্ট করে লিখে এবং একটা আলাদা জায়গায় পড়ে শুনলাম, ছোট্ট একটা বিরতিতে আমরা পড়ে শোনালাম এবং যেটা অন্য কোনো ঘটনার বিশ্বাস ফিল না করে কেউ, এবং আশা করছি যে যারা লিখে পাঠিয়েছেন তারা যেরকম খুশি হবেন, সবাইটা যদিও পড়তে পারলাম না, এবং যারা চেয়েছিলেন যে আজকের এপিসোডটাকে অন্যরকম হবে এবং এগুলো একটু কম থাকুক তারাও খুশি হয়েছেন। তো আমরা একটা ছোট্ট বিরতিতে আরও একবার যাব এবং তারপরে আমাদের বাকি ঘটনাগুলো শুনবো, তাহলে একসাথে সবগুলো শুনে ফেলতে পারবো এবং আমাদের শোটা রাইট টাইমে শেষ করতে পারবো। তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং তারপরে আবারও ফিরে আসছি, তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফট, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কের দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাই জিপিএতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এসএনএস, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পাবেন, আর অ্যাপ ডাউনলোডে 50% ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
এসে গেল শার্ক টাইটেনিয়াম ব্লেড, যা তৈরি হয় বেস্ট ইম্পোর্টেড স্টিল থেকে। দেশের এক নম্বর ব্র্যান্ড শার্কের টাইটেনিয়াম ব্লেড দেয় ঘরে বাইরে স্মুথেস্ট শেভিং নিশ্চয়তা। শার্ক টাইটেনিয়াম ব্লেড,
এমন নির্জঞ্জাট বাসা কোথাও পাবেন না।
পানি আর একটু সমস্যা আছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হইল বাসার নিচেই ফ্লেক্সিলোডের দোকান, যখন তখন ফ্লেক্সিলোড করতে পারবেন।
এই শুনো না, চলো না বাসাটা নিয়ে নিই।
ফ্লেক্সিলোডের জন্য এই বাসা নিব কি বলো?
ফ্লেক্সিলোডের জন্য আর বাসা পাল্টাতে হবে না, এখন যে কোনো গ্রামীণ ফোন নাম্বার থেকে নিজেই ফ্লেক্সিলোড করতে পারবেন জিপের মাধ্যমে। জিপে দিয়ে 37 টাকা রিচার্জে পাবেন 37 মিনিট বোনাস টক টাইম, 37 MB ফ্রি ইন্টারনেট। জিপে সার্ভিস পেতে ডায়াল *777# অথবা জিপে অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে। জিপে।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কের দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাই জিপিএতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এসএনএস, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পাবেন, আর অ্যাপ ডাউনলোডে 50% ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
আমার মেয়ে অর্পিতার জন্মের পর বার্ড স্পেসিং এর কথা ভাবছিলাম, আমার ডাক্তার যখন মাইক্রোডোজ মাইপিল এর কথা বললেন আমি ভাবলাম ওয়াই নট, এন্ড ইউ নো হোয়াট, ভাবতেও পারিনি মাইপিল আমাকে এত পারফেক্টলি সুট করবে, অ্যান্ড আই এম সো গ্ল্যাড আই'ম অন মাইপিল।
MyPill, a microdose oral contraceptive from SMC.
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ডেস্কের দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাই জিপিএতে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, এসএনএস, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পাবেন, আর অ্যাপ ডাউনলোডে 50% ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
ভূত এফএম,
The night comes alive with Gramming Form.
FM আমি রাত্রিলাচির সাথে এবং চলছে ভূত FM এবং ভূত FM আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার আহমেদ বাবু এবং আমরা তাকে তার ঘটনা লাস্ট যে ঘটনাটা সেই ঘটনাটা শেয়ার করতে অনুরোধ করছি এবং আমার মনে হয় যে এরপরে আর কোনো ঘটনা থাকবে আমাদের। সো দিস শুড বি দ্য লাস্ট স্টোরি। সো বাবু ওয়েলকাম ব্যাক অ্যান্ড আপনার লাস্ট স্টোরিটা শুনে ফেলি আমরা।
নিখিল নামে একজন এই ঘটনাটা বলেছে। যাই হোক, নিখিলরা একটা বাড়িতে বেড়াতে যায় ওদের ফ্যামিলি সহ। তো ওখানে থাকতে যে ওদেরকে যে মানে বাড়িটা দেওয়া হয় এটা ইটস কাইন্ড অফ রেস্ট হাউস।
ওকে।
এবং কোন পুরনো জমিদার বাড়ি আর কি এটা রিনোভেট করে করা হয়েছে ওখানে। তো ওই বাড়িটাতে যখন থাকে রাতের বেলা নিখিলকে যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা বেশ আপনার বেশ বড় একটা রুম এবং নির্জন। ওই জমিদার বাড়ির আশেপাশের অঞ্চলটাই ছিল বেশ মানে নির্জন টাইপের একটা জায়গা।
আচ্ছা,
বাগান বাড়ি টাইপের আর কি, গাছ গাছালি আছে। তো যাই হোক, নিখিল রাতে যখন ঘুমায় বাড়িতে প্রথম রাতে ওর কাছে কেমন অস্বস্তি অস্বস্তি একটা ফিল লাগে যে কেমন একটা বাড়ি এবং পুরনো এখানে মনে হয় মানে জমিদার বাড়িতে মানুষের
যেমন হয়
যেমন হয় সেই ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসে সেখানে। যাই হোক, রাতেবেলা যখন ও শুয়ে আছে অনেকক্ষণ বই পড়ার চেষ্টা করে, বই পড়ার চেষ্টা করে একসময় আপনার ঘুমিয়ে পড়ে আর কি। তো ঘুমিয়ে যখন পড়ে হঠাৎ করে সে মানে ফিল করে মানে ঘুম ভাঙে, তখন সে হঠাৎ করে বুঝতে পারে যে ওর খাটের নিচে কেউ একটা শব্দ করতেছে। আর শব্দটা হচ্ছে কেমন লাইক মানে গুম হুম মানে এরকম একটা শব্দ, মানে মানে এক ধরনের গোমানি টাইপের কাইন্ড অফ লাইক।
আচ্ছা,
তো মানে বুঝতে পারে খাটের নিচ থেকে শব্দ আসতেছে কেন। তো ও করে কি খাটের নিচে নামে, মানে খাট থেকে নামে, পা রেখে হঠাৎ করে খাটের নিচে উঁকি দেয়। খাটটা অনেক পুরোনো খাট ছিল, বেশ উঁচু। ও দেখে খাটের নিচে লাইক মনে হচ্ছে গুটি সুটি করে একটা মানুষ, হ্যাঁ মানে তাকায় আসছে ঠিক ওর দিকে।
আচ্ছা,
এটা দেখে সে প্রচন্ড একটা শক্ষে শক্ষে মানে একটা চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠে, দৌড় দিয়ে যায় দরজা খুলে, দরজা খুলে দেখে যে পাশ থেকে বেয়ারা ছিল। সে বেয়ারা হেঁটে আসে, এসে বলে স্যার কি এসে? তো বলে যে আমি একটু ভয় পেয়েছি, মনে হচ্ছে খাটের নিচে কিছু একটা আছে, কেউ আছে। তো বেয়ারা বলে স্যার কিছু নাই। বলে কি আপনি কিভাবে বুঝতেছেন যে কিছু নাই? বলে যে আচ্ছা ঠিক আছে আপনি চলেন আমার সাথে, দেখেন খাটের নিচে। খাটের নিচে কেউই নেই। তো মানে বেশ শক্ত হয়ে যায় ব্যাপারটাতে যে এটা কি দেখলাম কি। তো সারা রাত আর ঘুমাতে পারে না, বেশ ভয় হয়ে থাকে। যাই হোক, তো পরদিন সেখান থেকে সে বেরোয় যে ওখানে হাঁটে হেঁটে যে ওখানকার এলাকার যে ছোটখাটো দোকানগুলা সেখান থেকে ঘুরে ফিরে চা খায়। তো একজন ওদেরকে বলে যে আপনারা যে রেস্ট হাউসে উঠছেন আপনাদের ফ্যামিলি নিয়ে, এটা তো আপনাদের মানে বেশ মানে আপনি কিছু দেখেন না এখানে? বলে কেন, এখানে সহজে মানুষ আসে না। তো এটা রেস্ট হাউস বানাইছে, এখানে একটা জমিদার ফ্যামিলি ছিল, তারা ওখান থেকে চলে যায়, চলে যাওয়ার পর আস্তে ধীরে এটা রেস্ট হাউস হয়। তো বলে তো এখানে ভয়ের কি আছে, আমি তো যেহেতু সেখানে একটা বাসাই, তো পুরোনো বাসা হতেই পারে। বলে কিছু দেখেন নাই? বলতেছে যে আমি কিছু ভয় পেয়েছি। বলে কি ভয় পেয়েছেন? বলে আমি এরকম গতকালকে মনে হচ্ছে খাটের নিচে কেউ বসা। তখন বলতেছে যে এখানে তো আসলে ঘটনা আছে, এই বাসাটাতে যে আপনার থাকতো জমিদারের যে ছোট ছেলে ছিল সে বিলেতে যায় পড়াশোনা করতে, তো পড়াশোনা করতে গিয়ে সে ডাক্তারি পড়ে, কিন্তু সে আসলে ছিল একটা অসুস্থ মস্তিষ্কের লোক।
ওকে,
এবং এটা জানতো না। তো সে কিছু অকারেন্স করে এখানে, অকারেন্সটা হচ্ছে আপনার মানে মানুষকে মানে সে সার্জারি সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে মানে উল্টাপাল্টা কাটাকাটি করে। এবং এরকম করতে যে একজন একটা মাঝির মেয়েকে সে এরকম মানে নর্মাল একটা অসুখ থেকে সার্জারির নাম করে কেটে মারে আর কি, কেটে মেরে ফেলে আর কি। এবং সেটা জানাজানির পর মানুষ যখন বুঝতে পারে জিনিসটা ঠিক হয় নাই, মানুষ কোনোভাবে বুঝতে পারে জিনিসটা, তো তখন রাতের বেলা একদিন সে আসার সময় তাকে আপনার এই কোচ দিয়ে মেরে ফেলে আর কি মানুষ। এবং মেরে ফেলার পরে এই জমিদার অনেক কেস টেস হয়, অনেক কিছু হয়, এবং লাস্টে কয়েকজন মানুষকে অন্যায় ভাবে তারা শাস্তি দেয় আর কি, যাদের মানে দেওয়ার কথা না আর কি, যারা কাজটা করে নাই তাদেরকে শাস্তি দেয়। তো এরপর থেকে নাকি ওই জমিদারের ছেলেকে ওখানে আশেপাশে দেখা যায় এবং মানুষ সেই বাসাটার মধ্যে মানে আপনার ওই জমিদার বাড়ির আশপাশ দিয়ে গেলে বাড়ির যারা মানে মানুষ ছিল তারা পর্যন্ত এটার মানে আপনার মানে শিকার হতো। দেখা গেছে যে কোনো মানুষ হাতের কাছে গেছে, একটা পিছনে দেখা জমিদারের ছেলে দাঁড়ায় আছে এবং সে ধাক্কা দিয়ে মানুষকে ফেলে দিচ্ছে ছাদ থেকে।
আচ্ছা,
হ্যাঁ মানে এরকম কথা শোনা গেছে ওখানে। এবং এইসব অত্যাচারের কারণে একসময় ওই বাড়িটা মানে আপনার বাবা ছেড়ে চলে যায় এবং তাদের ফ্যামিলির একটা মানে ই হয় যে ওখানে আপনার গেস্ট হাউস মানে তৈরি হয়। এটা শোনার পর নিখিলটা মানে বেশ ভয় পায়, নিখিল বেশ ভয় পায়। নিখিল মনে করে যে এখানে আমি এরকম দেখছি এবং আমি আবার কি দেখি এরকম একটা ব্যাপার সকল। তো ও বলতে যে ওখানে যেটা মানে ও মানে পরে মানে রাত পরে যে দুই তিন দিন থাকতে সেখানে যেটা ফিল করতো বলে যে ওই বাথরুমে গেলে দেখা যেত লাইট বন্ধ করে দিচ্ছে একটু বাইরে থেকে, হ্যাঁ তো মানে বাতিটা বন্ধ হয়ে গেছে, চিপ 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 করে গেলে ঠাস করে বন্ধ হয়ে যেত।
আচ্ছা
তো বাইরে এসে যে দেখছে যে সুইচ অফ করছে, ইটস নট লাইক সুইচ অফ মানে আপনার মানে বাতি কেটে গেছে ভিতরে ওই যে লাল যে বাল্ব থাকে কেটে গেছে। তো বললো বেয়ারা এসে জিনিস করতো বলছে যে সেম ডেতে একই দিনে এরকম দুইটা তিনটা বাতি কেটে গেছে এরকম ঘটনা। তো বলছে যে ইলেকট্রনিক কোনো ম্যাল ফাংশনের কারণে হতে পারে, বাট জিনিসটা বেশ মানে অ্যাকচুয়ালি মানে খুব অ্যাবনর্মাল টাইপের একটা জিনিস বাসা। তারপরে হঠাৎ হঠাৎ দেখা যেত যে জানলা থাকে বাসার, জানালা গুলো থাকে বড় বড় জানালা, বলে জানালা আপনি খুলছে সে হঠাৎ করে দিন করে জানলাটা মুখের উপর লাগাই দিতে হলো। তো মনে হচ্ছে যে বাতাস, বাট আসলে কোনো বাতাস সেটা এসে জানলা খুলবে। তো এরকম একটা জিনিস ওদের ওখানে মানে ফেস করতো। তো ওই নিখিলের যে এক্সপিরিয়েন্স ছিল বাসাটা সম্বন্ধে যে ওই বাসাটাতে আসলে সে ফিল করছে যে কিছু একটা আছে এবং বাসাটার মধ্যে মানে এই ধরনের জিনিস সবসময় হতে থাকে আর কি, ভয়ঙ্কর জিনিসপত্রগুলো।
ওকে তো এখানে ছিল স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের মনে হয় যে আমরা অলরেডি আমাদের মানে প্রোগ্রামের আজকে শেষ জায়গায় চলে এসেছি। কিছু এস এম এস পড়ে ফেলি, ফুর্তি আনসাদিয়া এবং এফ এম উজ্জ্বল আমাদের এস এম এস করেছেন, লোপা রামপুরা থেকে আমাদের এস এম এস করেছেন, ফয়সাল এছাড়া ফরদিন আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি আবদুল্লাহ এস এম এস করেছেন, আফসা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন নয়নচন্দ্র। এছাড়াও আমার সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ইমরান, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে স্বামী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জাহিদ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাস্তা বাপ্পি গুলশান দুই থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি। আচ্ছা অবশ্যই এখন আর এস এম এস করে লাভ নেই কারণ আমরা শেষ করছি প্রোগ্রাম, সুতরাং খামোখা এস এম এস করা হবে। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এখানে আরো অনেকেই আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে যারা যারা এই মুহূর্তে আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন আমাদের পেজে। নূর মোহাম্মদ এস এম এস করেছেন আমাদের খুলনা থেকে, আমাদের এখানে খুলনা থেকে এস এম এস করছে কমেন্ট করেছেন। এবং এছাড়া দেখতে পাচ্ছি স্বপ্নহীন মমিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নূরজাহান শবনম এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, সাইল ইফতেখার রোহানা রোহান আমাদের সঙ্গে আছেন, সাদমান আলম আমাদের সঙ্গে রয়েছেন, রোমাইল হাওলাদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন এইচ বি হাবিব, ইউসুফ বাধন আমাদের সঙ্গে রয়েছেন, এস আর কে আদনান মাহমুদ আমাদের সঙ্গে রয়েছেন, আরিয়ান আমাদের সঙ্গে আছেন, মেঘ বরণ কুন্না আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি পল্লব, এছাড়াও সুমন আমাদের সঙ্গে রয়েছেন, মুশফিকুর অরণি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এস এম এস রয়েছেন বুলবুল তেজগাঁও থেকে, নীল আমাদের সঙ্গে রয়েছেন খুব ভয় লাগছে কাছে, পারভেজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নীল, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরো অনেকে, শামীম রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, মাহি সহ আরো অনেকে। আর আমরা একটু অনেকদিন ভাই আপনারা আপনিও আসছেন অনেক কষ্ট করে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদেরকে বলছিলেন যে আপনি আপনি জীবনে আপনি খালি একটা জিনিস দিয়ে একটু শেষ করেছি, আপনি জীবনে কখনো কোনো দিন এই যে এখন এখন তো অনেক কাজ করেন বা অনেক কিছু সলভ করেন, তার আগে পর্যন্ত আপনি কখনো কোনো দিন জীবনে কোনো কিছু দেখেছেন?
হ্যাঁ।
মানে আপনি নিজে ভয় পেয়েছেন কখনো?
জি জি।
মানে এর আগে যখন আপনি ছোট ছিলেন বা এরকম সময়
ভয় পেয়েছেন? ছোটবেলায় যে আমি তারা ভাইকে প্রথম আমার দেখা, এর আগে বা এর পরে এরকম অনেক কিছু দেখা হয়েছে আমার, যার থেকে আমি প্রচন্ড ভয় পাইছি।
ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের শেষ করতে হবে, আমাদের টাইম নেই, আজকে আর একদিন শোনা যাবে। আমরা ফ্রাইডে তো আপনার ঘটনা শুনেছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরও একবার জানিয়ে দিই, আমরা করছিলাম হ্যালোইনের স্পেশাল এক্সপ্রেস, আজকে ভূতের দিন, আমরা বলছি এটাকে, সবাই বলছে হ্যালোইন, আমরা বলছি ভূতের দিন। এবং আমরা এতক্ষণ ছিলাম সিক্স সিজন হোটেলে, এখন শেষ করছি আমরা। এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবারও আগামী শুক্রবার ফিরে আসবো, এবং সেই জন্য আপনাদের বেশি বেশি করে আমাদেরকে এস এম এস, আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radio40.fm, which is bhutasm@radio40.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়াশোনায়, যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আবারও আগামী সপ্তাহে দারুণ একটা এপিসোড করবো এই আশা রাখছি আপনাদের, সেই অনুযায়ী মেই ইমেইলও প্রত্যাশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ভূতের দিনের অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ গ্রামীণ ফোন অ্যান্ড থ্যাংক ইউ সিক্স সিজন হোটেল। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। This track was downloaded from FusionBD.com.